بسم الله الرحمن الرحيم আজকের সবার মূল বিষয় ভাই আশরাফ মোহাম্মদী কুরআন হতে অনুবাদ সহ পাঠ করছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فكيف كان عذابي ونذري ولقد يسرنا القرآن للذكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذري ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم
এই অনুবাদটি সূরা কামার অধ্যায় 54 আয়াত 16 থেকে 22 হতে নেওয়া। পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী বোঝার জন্য ও মনে রাখার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব কোন চিন্তা আছে কি? আদি সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা ও বায়ু এক চিরাচরিত অশুভ দিনে, তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কাণ্ড। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী, কিন্তু আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য ও মনে রাখার জন্য। অতএব তোমাদের মধ্যে কেউ চিন্তিত আছো কি? বিস্তৃতভাবে আল্লাহ এভাবেই সত্য তুলে ধরেন।
সম্মানিত অতিথি, সম্মানিত বয়স্ক ও স্কলাররা, যারা ভারতের বিভিন্ন শহর এবং বিদেশ থেকে এসেছেন, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটি পাবলিক দাতব্য প্রতিষ্ঠান। এটা চেষ্টা করে যথাযথভাবে ইসলামিক বোধগম্যতা উপস্থাপন এবং স্বচ্ছতা প্রদানের জন্য, এবং একই সাথে ভুল ব্যাপারগুলো দূরীভূত করার জন্য। কারণ, প্রমাণ এবং আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটার সবগুলো উপস্থাপনের মূল ব্যাপার। আইআরএফ অফিস কমপ্লেক্সটি একটি ভিডিও ক্যাসেট লাইব্রেরি আছে, পাবলিকেশন বিভাগ, ভিডিও কেবল স্যাটেলাইট টেলিভিশন প্রোডাকশন স্টুডিও এবং অডিও ভিডিও রেকর্ডিং ডিপার্টমেন্ট, একটি কম্পিউটার ডিপার্টমেন্ট, এবং এর আরও আছে একটি বহুমুখী পড়াশোনা করার ঘর, একটি বিক্রয় কেন্দ্র যার নাম ইসলামিক ডাইমেনশন, মহিলাদের অংশ এবং বাচ্চাদের অংশ। এটা প্রদান করে সবচেয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সেবা, যাতে করে ইসলামের সব ধরনের মহিমা বোঝা যায় ও শিক্ষা নেওয়া যায়। আইআরএফ এর অফিসগুলো ও সেবাসমূহ সবার জন্য খোলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, ব্যতিক্রম শুক্রবার। একটি প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেন, এটা কি শুধুমাত্র স্কলারদের পড়া ও বোধগম্যতার জন্য? এটা কি বোঝা সহজ? এই ব্যাপারগুলো বুঝতে ভাই ও বোনেরা, আমি ডক্টর জাকির নায়েককে অল কোরআন শুড ইট বি রিড উইথ আন্ডারস্ট্যান্ডিং এর উপর আলোচনা করতে ডাকছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
আমি স্বাগত জানাচ্ছি ইসলামি অভিবাদন দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, দোয়া ও ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপর বর্ষিত করুন। আলোচ্য বিষয় যা আমরা এই সকালে আলোচনা করছি, আল কুরআন বোধগম্যতার সাথে পড়া উচিত। পবিত্র কুরআন ছিল শেষ ও সম্পূর্ণ পথ প্রদর্শক আল্লাহ সুবহানাল্লাহ তাআলার, যা কিনা উন্মোচিত হয়েছিল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে ইতিবাচক বই। এটা হচ্ছে মানবতার ইশতেহার, ইহা ক্ষমা ও মহত্বের ঝর্ণা, ইহা বিপদগামীদের জন্য হুঁশিয়ারি, বিশ্বাসীদের জন্য পথপ্রদর্শক এবং হাজারো সন্দেহের ঊর্ধ্বে ভুক্তভোগীদের জন্য সমাধান এবং নিরাশদের জন্য আশা। আপনারা কি ভাবেন এটা সম্ভব? ওই সকল সুবিধা কুরআন থেকে নেয়া যতক্ষণ না পড়া বোঝা হয় সব অর্থ এবং প্রয়োগ ও নিয়মিত চর্চা করা হয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীতে সর্বাপেক্ষা পঠিত গ্রন্থ। কিন্তু দুঃখজনক যে এটা সেই বই যা বেশিরভাগই না বুঝে পড়ে, এবং এটাই কারণ সম্পর্কটা মুসলিম এবং কুরআনের সাথে অনেকটাই দুর্বল, এবং এটাকে আমরা বিচ্ছিন্নভাবে শুধু শ্রদ্ধাই করি এবং এটা থেকে যে পাথেয় সুবিধা পাওয়ার কথা তা হতে আমরা বঞ্চিত হই। এটা কতটাই না মর্মান্তিক দুর্ভাগ্য, তোমার হাতে কুরআন আছে কিন্তু তুমি শূন্য হাতে চলে যাচ্ছ। আত্মস্পর্শী, হৃদয় অবিচল, জীবন অপরিবর্তিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন সূরা আলী ইমরানে অধ্যায় ৩ আয়াত ১১০, তিনি বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
অর্থাৎ সকল মুসলমানেরা তোমরা মানব সভ্যতার মধ্যে সর্বোৎকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন খায়রা উম্মা, মানব সভ্যতার মধ্যে সর্বোৎকৃষ্ট। কিন্তু স্বাভাবিকভাবেই এর কারণও একই আতে দেয়া আছে, কারণ যা ভালো তা আমরা গ্রহণ করি, যা খারাপ তা বর্জন করি এবং আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদেরকে খায়রা উম্মা সর্বোৎকৃষ্ট মানুষ বলার কারণটি হচ্ছে আমরা ভালো জিনিস গ্রহণ করি, খারাপ বর্জন করি। আমরা তখনই ভালোটাকে গ্রহণ করতে পারি এবং খারাপটাকে বর্জন করতে পারি যখন জানি কোনটা ভালো এবং কোনটা খারাপ। আমরা যদি নাই জানি কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে আমরা কি করে ভালোটাকে গ্রহণ করব এবং খারাপটাকে বর্জন করব? কোরআন শব্দটি আরবি মূল শব্দ কারা থেকে এসেছে, যা বোঝায় একটি সংগ্রহ পড়ার জন্য, একটি বই পড়ার জন্য, প্রদর্শনের জন্য এবং গবেষণার জন্য। কুরআন নিজেই তার পরিচয় দেয় ফুরকান হিসেবে, এটা ভালো ও মন্দ বিচার করার নির্ণায়ক। এই কারণে আমাদের সবার পবিত্র কুরআনকে ইস্তেহার করার জন্য এবং পবিত্র কুরআনকে ভালো মন্দের নির্ণায়ক হিসেবে ব্যবহার করার জন্য আমাদের সবাইকে অর্থ বুঝে শুনে কুরআন পড়তে হবে। আসুন ব্যাপারটা খতিয়ে দেখি। সবচেয়ে বড় কারণটি যে কারণে মুসলমানদের নিকট উপহার পবিত্র কুরআন বোধগম্যতার সাথে পড়া হয় না, তা হল আরবি ভাষা সম্পর্কে বিন্দুমাত্র জানে না। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 5 বিলিয়ন, এর মধ্যে 20 ভাগের বেশি আছে মুসলমান, যা প্রায় বিলিয়নের চাইতে বেশি, এবং মুসলিমদের মধ্যে প্রায় 15 ভাগ হচ্ছে আরব। আরবীরা বাদে খুব সামান্য কিছু মুসলমান আরবি ভাষা জানে। তার মানে মুসলিম বিশ্বের 80 ভাগেরও বেশি মুসলমান আরবিকে ভাষা হিসেবে জানে না। যে মুহূর্তে একটি শিশু জন্মায় সে কোনো ভাষা জানে না, সে আয়ত্ত করে মায়ের ভাষা যা মাতৃভাষা, যে কারণে সে পরিবারের সাথে কথা বলতে সক্ষম। সে পারিপার্শ্বিক থেকে ভাষা আয়ত্ত করে, এ কারণে সে তার আশেপাশে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। ওই ভাষায় সে শিখে যা সে শিক্ষাক্রমে পায়। প্রতিটি মানুষই মোটামুটি ভাবে 2-3টি ভাষা জানে, কেউ কেউ 4-5টা জানে, কেউ কেউ আবার বেশিও জানে। আমি জানি একজন মানুষের ক্ষেত্রে একটি ভাষা শেখা অনেকটা সহজ হয় তার ছেলেবেলায়, কিন্তু বয়স কখনোই বাধা নয় কোন ভালো কাজ করার জন্য। আমি একটি উদাহরণ না দিয়ে পারছি না। ডক্টর মরিস বুকেল হচ্ছেন একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী ও সার্জন, যাকে মেডিসিনের উপর ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এবং সে নির্বাচিত হয়েছিল একটি গবেষণার জন্য। বিষয়টি হচ্ছে মাম্মি অফ মানাপটা, বাইবেলে উল্লেখিত ফারাওয়ের দেহ। এবং ডক্টর মরিস বুকেল প্রশ্নাতীতভাবে বিশ্বাস করত বাইবেলে বর্ণিত ফারাওয়ের বর্ণনা এবং মুসা আলাইহিসাল্লামের দ্বারা তার পতনের কাহিনী। ডক্টর মরিস বুকেল অবাক হয়ে গেলেন যে কিভাবে এটা পবিত্র কোরআনে 1300 বছর আগে বলা হয়েছে, যা কিনা আমরা মাত্র আবিষ্কার করলাম। এ ব্যাপার ডক্টর মরিস বুকেলকে অনুপ্রাণিত করল পবিত্র কোরআনের অনুবাদ পড়ার জন্য। সে এতটাই সন্তুষ্ট হল যে যদিও সে খ্রিস্টান, তবুও সে 50 বছর বয়সে আরবি ভাষা শিখল, যাতে করে সে কোরআন ভালোভাবে বুঝতে পারে এবং সরাসরি কোরআন শরীফ বুঝতে পারে। গবেষণার পর সে একটি বই লিখল যার নাম বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স। এতে বোঝা যায় যতগুলো বৈজ্ঞানিক ব্যাপার যা পবিত্র কোরআনে বলা হয়েছে তার সাথে সম্পূর্ণ মিল রয়েছে বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণাগুলোর মধ্যে। অপরদিকে এ ধরনের অন্যান্য বৈজ্ঞানিক ব্যাপার যা বাইবেলে আছে সেগুলো বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এখানে উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে ডক্টর মরিস বুকেল যদিও সে অমুসলিম, তবুও সে আরবি ভাষা শিখেছিল তার 50 বছর বয়সে, যাতে সে পবিত্র কোরআন বুঝতে পারে। আমি আশা করতে পারি না যে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মুসলিম এতটাই উৎসাহী হবে, এতটাই অনুপ্রাণিত হবে ডক্টর মরিস বুকেলের মতো, এবং শেষ বয়সে আরবি ভাষা শিখবে। কিন্তু অবশ্যই প্রতিটি মুসলিম চেষ্টা করতে পারে এবং ইনশাল্লাহ বেশিরভাগই সাফল্য পাবে। কিন্তু যদিও একজন ব্যক্তি আরবি ভাষা নাও জানে, তাহলেও তাকে পবিত্র কুরআন ভালোভাবে বুঝতে নিরুৎসাহিত করা উচিত নয়, কারণ এখন আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনের অনেক রকমের অনুবাদ আছে যা পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ভাষায় অনুদিত। এবং মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদীর বক্তব্য অনুসারে পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর মধ্যে গ্রন্থ অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে অসম্ভব ও কঠিন, কারণ পবিত্র কুরআনের ভাষা হচ্ছে চোলীয়। এটা মহৎ, এটা মৌলিক, এটা অলৌকিক, এটা অত্যন্ত অসম্ভব, এটা মেধাসম্পন্ন, যার ফলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন গ্রন্থ, এক অর্থে অন্য কোন ভাষা অনুবাদের জন্য একটা অসম্ভব কঠিন গ্রন্থ। পবিত্র কুরআনের ভাষা এত উঁচু মানের, প্রতিটি শব্দ অনুবাদ করতে গেলে একাধিক শব্দ এমনকি পুরো বাক্যেরও দরকার হতে পারে। একাধিক আরবি শব্দেরই বিভিন্ন অর্থ আছে এবং অনেক ক্ষেত্রে একটি শব্দের পরিপ্রেক্ষিতে একাধিক শব্দ ব্যবহার করা হয়। এ কারণে মূল আরবি বর্ণমালার সৌন্দর্য অন্য কোন ভাষা অনুবাদ করা সম্ভব নয়। শব্দ সমস্যা সত্ত্বেও পৃথিবীব্যাপী বিভিন্ন গবেষকরা পবিত্র কুরআনকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে। এত সত্ত্বেও আপনি কুরআনের বাণী শত বুঝতে সক্ষম হবেন না। কিন্তু কুরআনের মূল জ্ঞান যদিও কোন অনুবাদ থেকে পড়েন, আপনি বেশিরভাগ অংশ প্রধান বাণীগুলোর সর্বোচ্চ জ্ঞান যা কুরআন আপনাকে দেয় তা কুরআনের অনুবাদ থেকে পাওয়া সম্ভব। আপনার সেই ভাষাতে কুরআন পড়া উচিত যে ভাষায় আপনার দক্ষতা সবচেয়ে বেশি। যদি তা হয় ইংরেজি, ইংরেজি পড়ুন। যদি তা হয় উর্দু, উর্দু অনুবাদ পড়ুন। যদি তা হয় হিন্দি, তাহলে হিন্দিতে পড়ুন, পড়ুন যে ভাষা আপনি সবচেয়ে ভালো বুঝেন। প্রত্যাশা অনুযায়ী ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি, গুজরাটি, ফ্রেঞ্চ, জার্মানি, তামিল, বাংলা যে ভাষাতে আপনি অভ্যস্ত সে ভাষাতেই পড়ুন। পবিত্র কুরআন পড়ুন এবং আপনার মাতৃভাষাতেই পড়ুন। আমাদের বেশিরভাগ অংশই বছরের পর বছর ব্যয় করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার জন্য, এবং তারা লক্ষাধিক বই পড়ে এবং কিছু বইয়ের অংশ মুখস্থ করে যাতে করে ডিগ্রি লাভ করতে পারে, যা পরবর্তীতে কাজে লাগতে পারে বা নাও পারে। কতক্ষণ সময় লাগে পবিত্র কুরআনের অনুবাদ পড়তে? পবিত্র কুরআন অন্যান্য বইয়ের মধ্যে পড়া হলে কতক্ষণ সময় লাগে? যা আমাদের সম্মানিত নবী বলেন, এটা তিরমিজি হাদিসে আছে, যে পবিত্র কুরআন তিন দিনের মধ্যে পড়ল সে কিছুই জানল না। তাই আপনি যদি পবিত্র কুরআন ধীরে সুস্থে বুঝে পড়েন, তবে আপনি গড় সময়ে তা শেষ করতে পারবেন। আপনি যদি এক পারা পবিত্র কুরআনের এক অংশ প্রত্যেক দিন পড়েন, তবে তা 30 দিনে শেষ করতে পারবেন। একজন লোক পবিত্র কুরআনের সংস্পর্শে আসলো কিন্তু কিছুই গ্রহণ করতে পারল না, এটা তার জন্য একটা দুর্ভাগ্য। আপনি যেসব ডিগ্রি নিলেন, যার পেছনে অনেক বছর ব্যয় করলেন, তা কাজে লাগতে পারে নাও পারে। আমরা এমন অনেককে চিনি যারা স্নাতক, স্নাতকোত্তর এবং বেকার। এমন অনেক গ্রাজুয়েট আছে যাদেরকে বেঁচে থাকার জন্য এতদিনের পথ পরিবর্তন করতে হয়, এত বছরের পরিশ্রম বৃথায় যায়। কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পবিত্র কুরআন থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এবং যে কেউ কুরআনকে পাওয়ার পর অন্য কোন উৎসের পেছনে যায়, তবে তার হচ্ছে আলিয়ার পিছে ঘোরা। পবিত্র কুরআনের সূরা বাকারায় অধ্যায় 2 আয়াত 1 ও 2 বলা আছে, আলিফ লাম মিম, কোন সন্দেহ নেই যে এটাই
আলিফ লাম মিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন,
বলেন সন্দেহাতীতভাবে এই বই তার পথ নির্দেশ করে। পবিত্র কুরআন সূরা কাহাব অধ্যায় 18 আয়াত 54 এ বলা আছে, আমি কুরআন শরীফের বিবরণ দিয়েছি মানব সভ্যতার সুফলের জন্য। পবিত্র কুরআনে সূরা জুমারে অধ্যায় 39 আয়াত 27 বলা আছে, আমি এই কুরআনে মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করতে পারে। পবিত্র কুরআন আপনাদের কাছে শপথবদ্ধ যে এটি আপনাদেরকে পথ নির্দেশ দিবে এবং সুফল বয়ে আনবে এ জীবনে এবং পরবর্তী জীবনে। ধরুন আপনার খুব ভালো বন্ধু যে থাকে জার্মানিতে, এবং বোম্বেতে আপনার সাথে দেখা করতে আসলো এবং কিছু সপ্তাহ কাটালো। সে বাংলা ইংরেজিতে কথা বলতে পারে এবং খুব কষ্ট করে আপনার সাথে তার আলাপচারিতা করতে হয়, কিন্তু সে আপনার খুব ভালো বন্ধু। যখন সে জার্মানিতে ফিরে গেল, সে আপনাকে চিঠি লিখল জার্মান ভাষায়। এই ক্ষেত্রে যেহেতু আপনি জার্মান ভাষা বুঝেন না এবং পড়তেও পারেন না, আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার বন্ধু চিঠিতে যা লিখেছে তা বুঝতে হলে আপনাকে তা অনুবাদ করানো লাগবে, জানার জন্য যে আপনার প্রিয় বন্ধুটি চিঠিতে কি লিখল। তাহলে মুসলিমরা কে চেষ্টা করতে পারে না যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার শেষ ও সম্পূর্ণ বাণী পবিত্র কোরআনে কি বলেছেন তা জানতে? আমরা মুসলিমরা বলি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ইচ্ছা পৃথিবীর যে কেউ বা যে কারো চাইতে বড়, আমরা কি তা মানি? যা আমরা বলি তা কি আমরা মানি? বাবা কিংবা বন্ধু তার চিঠিতে যত যন্ত্রণাই হোক অনুবাদ করতে পারেন চিঠিতে কি লেখা আছে তা জানতে, এবং হয় চিঠিটা আপনি নিজে অনুবাদ করান বা এমন একজনের কাছে যান যে অনুবাদ করতে পারে যে ওই চিঠিতে কি লেখা আছে, তারপর আপনি সুস্থির হন। তো পবিত্র কোরআনকে জানার জন্য কি আমরা একটু চেষ্টা করতে পারি না? আপনাদের পবিত্র কোরআন অনুবাদ করা লাগবে না, কারণ এটা অলরেডি অনুবাদিত হয়েছে এবং মার্কেটে কয়েক ধরনের অনুবাদ পাওয়া যায়। আপনাকে শুধু এটা পড়ার জন্য কষ্টটা করা লাগবে। মুসলিমদের ভেতর একটি সাধারণ ভুল ধারণা আছে যে পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই এবং এটা অমুসলিমদের জন্য নয়, তাই কোন মুসলমানের একজন অমুসলিমকে পবিত্র কোরআন দেওয়া উচিত নয়। অথচ পবিত্র কোরআনে আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1 আলিফ লাম র। এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। কোরআন কখনো বলেনি যে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দেওয়া হয়েছে মুসলিম ভারতের অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, বরঞ্চ সম্পূর্ণ মানবকুলকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য এটা প্রেরিত। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমে বলা হয়েছে অধ্যায় 14 আয়াত 52, এটা হচ্ছে সংবাদনামা সব মানবকুলের জন্য এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাসক তিনি একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলা হয়েছে রমজান মাসে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের কাছে হেদায়েত এবং সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা জুমারে আরো বলা হয়েছে অধ্যায় 39 আয়াত 41, আমি আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধর্মসহক কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে। এখানে শুধু যে আলোদের তা নয় বরঞ্চ সম্পূর্ণ মানব সমাজের কল্যাণ করবে বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল কালামে আছে অধ্যায় 61 আয়াত 52,
ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন,
অথচ এই কোরআন বিশ্বজগতের জন্য নির্দেশিকা ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনে সূরা তাকবীর অধ্যায় 81 আয়াত 27 বলা হয়েছে
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন,
এটা তো কেবলমাত্র বিশ্ববাসীদের জন্য উপদেশ, অর্থাৎ এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং সবার জন্য। এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন শুধুমাত্র আরবের মুসলিমদের জন্য নয়, যা পবিত্র কোরআনে আছে সূরা আম্বিয়াতে অধ্যায় 21 আয়াত 9 107,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আপনাকে বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। পবিত্র কোরআনে সূরা সাবায় বলা হয়েছে অধ্যায় 34 আয়াত 28,
ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা,
আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অনেক মুসলমানের আছেন আপনারা স্বীকার করবেন তারা এই বলে যে
পবিত্র কুরআন অমুসলিমদেরকে কখনোই দেওয়া উচিত না, কারণ সূরা ওয়াকিয়াতে বলা আছে অধ্যায় 56 আয়াত 77 থেকে 80 যে পবিত্র কুরআনটি হচ্ছে সর্বোচ্চ সম্মানিত, অত্যন্ত সুরক্ষিত, কেউ এটাকে স্পর্শ করবে না যদি না সে পবিত্র হয় এবং এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। এই সারমর্ম হচ্ছে এই যা কুরআন বলে এটাকে কেউ ধরতে পারবে না শুধুমাত্র পবিত্ররা ব্যতীত, এবং এই অমুসলিমরা তারা অপবিত্র অপরিষ্কার, এবং এ কারণে এই অমুসলিমরা পবিত্র কুরআন স্পর্শ করতে পারবে না। মানুষ বুঝতে ভুল করেছে সূরা ওয়াকিয়ার অর্থ অধ্যায় 56 আয়াত 77 থেকে 80। এ কুরআন অত্যন্ত সম্মানের সেই কিতাবে যা অত্যন্ত সুরক্ষিত, তারা ধরতে পারবে না যারা কিনা অপবিত্র এবং এটা বিশ্ব পালনকর্তার থেকে অবতীর্ণ। আরবি শব্দ কিতাবিন মাখনুন এটাকে নির্দেশ করে না যা এই পৃথিবীতে আমাদের কাছে আছে পুস্তক রূপে, এবং এটা যদি পুস্তক রূপের কথাই বোঝাত এবং আরবি শব্দ মুতাহারি কুরআনের এই শব্দ শরীরের পরিচ্ছন্নতায় বোঝাত, তাহলে যে কোনো অমুসলিম মার্কেটে যেত এবং আরামেই একটি পবিত্র কুরআন কিনত 50-100 রুপির মধ্যে, এবং কুরআনটি নিত ও কুরআনের কথা মিথ্যা প্রমাণিত হত। যদি আপনারা দেখেন আরবি শব্দ কিতাবিন মাখনুন যা লওহে মাহফুজকে বোঝায় যা কিনা বেহেশত অবস্থিত, এবং মুতাহারির যা বোঝায় সম্পূর্ণ আলাদা অপরিষ্কার অপবিত্রতা যা আলাদা পাপ ও শয়তান থেকে, কিন্তু সাধারণভাবে এটা বোঝায় পবিত্র ফেরেশতাদের যারা অপবিত্র ও পাপমুক্ত। তাই কুরআন আসলে বোঝায় যে কারো সাধ্য নেই যে লওহে মাহফুজকে স্পর্শ করে শুধুমাত্র বেহেশতের ফেরেশতারা ব্যতীত। কিছু মুসলমান আপোষ করে যে তুমি যদি পবিত্র কুরআন এক অমুসলিমকে দাও তাহলে আরবি বর্ণমালা দিও না, শুধুমাত্র অনুবাদ দাও। আমার কোন আপত্তি নেই যদি কেউ শুধুমাত্র অনুবাদ দেয়, কিন্তু সত্যিকারভাবে আমি চাই যে কেউ কুরআন দিলে সাথে যাতে আরবি বর্ণমালা থাকে এবং অনুবাদও থাকে, কারণ ধরা যাক কুরআনের অনুবাদে কোনো ভুল আছে তাহলে এটাকে যাচাই করা যাবে আসল আরবি বর্ণমালা হতে, এবং ওই ভুলগুলো আল্লাহ সুবহানাল্লাহ তাআলার নিকট গ্রহণ হবে না। এই কারণে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি একজন অমুসলিমকে কুরআন শরীফের একটি কপি দেওয়ার হোক যাতে অনুবাদ থাকবে এবং তার সাথে অবশ্যই আরবি বর্ণমালা থাকবে। যদি এমন হয় আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে ধরেন অমুসলিমদেরকে আরবি বর্ণমালা কুরআন শরীফ দেওয়ার জন্য, আমি তাহলে সৎসঙ্গে থাকব। কেন জানেন? কারণ আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকব, কারণ আমাদের প্রিয় নবী চিঠি পাঠাতেন অমুসলিম রাজাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, এবং ওই চিঠিগুলোতেও তিনি এমনকি কুরআনের আয়াতগুলো ব্যবহার করতেন, এবং ওই চিঠিগুলো অনেক অমুসলিম রাজাদের দেওয়া হত। আবু সিনিয়ার রাজাকে, সম্রাট হেরাকুলাসকে, পার্সিয়ার সম্রাটকে, ইয়েমেনের রাজাকে, মিশরের রাজাকে এবং অনেক অমুসলিম রাজাকে কিছু লোক আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করল। তাদের মধ্যে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলল, এমনকি কেউ চিঠিগুলো পা দিয়ে পিষ্ট করল। মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাকে যদি আরবি অক্ষর অমুসলিমকে দেওয়ার জন্য দায়ী করেন তাহলে আমি সৎসঙ্গে থাকব, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকব। এবং এ ধরনের এক চিঠি যা লিখেছিলেন এক রাজাকে যা এক জাদুঘরে আছে ইস্তাম্বুলের কপ্পাকিতে, এবং পবিত্র কোরআনের একটি আয়াত এতে আছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64। হে আহলে কিতাবগণ,
তাআলু ইলা কালমাতিন ফাওয়াইন বাইনানা বাইনাকুম,
একটি বিষয়ের দিকে আসো যাতে আমরা ও তোমরা সমান।
আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না।
ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান,
এবং আল্লাহ ছাড়া কাউকে পালন করতে বানাব না।
ওয়ালা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাহ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন,
তারপর যদি তারা স্বীকার না করে তাহলে
বলে দাও যে সাক্ষী থাক, আমরা তো অনুগত। প্রিয় নবী অমুসলিম রাজাদেরকে যে চিঠিগুলো লিখতেন তাতে কুরআনের আয়াতগুলো থাকত। এবং আমি শুধু একটা প্রশ্ন করতে চাই তাদের যারা বলে আমাদের আরবি বর্ণ অমুসলিমদের দেওয়া উচিত না, প্রশ্ন করতে চাই যারা বলে অমুসলিমদের শুধুমাত্র দেয়া দেয় অনুবাদ, আমি প্রশ্ন করতে চাই পবিত্র কুরআনের কোন অনুবাদ দেয়া যায় আরব অমুসলিমদের? বর্তমানে 14 মিলিয়ন আরব সত্যিকারের খ্রিস্টান যা বোঝায়, তারা বংশ পরম্পরায় খ্রিস্টান। পবিত্র কোরআনের কোন অনুবাদ আমরা এই আরব অমুসলিমদের দিব? কিছু মুসলিম বলে পবিত্র কোরআন শুধুমাত্র পড়া ও বোঝা উচিত আলিমদের এবং সাধারণ কেউ যদি পবিত্র কোরআন পড়ে তবে সে প্রথমস্থ হবে। আমি কথা শুরু করেছিলাম পবিত্র কোরআনে 4টি আয়াত দিয়ে, যা কিনা একটি সুরায় কমপক্ষে 4 বার ব্যবহার করা হয়েছে। সুরা আল কামারে এটা বলা আছে অধ্যায় 54 আয়াত 17, 22, 32 ও 40-এ।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির,
আমি কোরআনকে মুক্ত করেছি এবং আমি কোরআনকে তোমাদের বোঝার জন্য সহজ করেছি, অতএব কোন চিন্তা আছে কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের জন্য কোরআন বোঝার জন্য ও মনে রাখার জন্য সহজ করে দিয়েছি, তোমাদের কোন চিন্তা করার কিছু আছে কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এটা আমাদের বোঝার জন্য সহজ। কিছু মুসলিম বলে তোমরা পথভ্রষ্ট হতে পারো, তাহলে কাকে বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে না মুসলমানদেরকে? পবিত্র কোরআনে বারবার বলা আছে পড়া উচিত বুদ্ধগম্যতার জন্য, যা সূরা বাকারাতেও অধ্যায় 2 আয়াত 242-এ বলা আছে,
লাআল্লাকুম তাআকিলুন,
যাতে কিনা তোমরা বুঝতে পারো। পবিত্র কোরআনে সূরা হিজরে বলেন অধ্যায় 15 আয়াত 1,
আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন,
বলেন আলিফ লাম রা এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত যা সম্পূর্ণ বোধগম্য। আল্লাহ সুবহান আল্লাহ
ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
তুলে। কিছু মুসলিম বলে যে এটা মানুষকে বিভ্রান্ত করে, মানুষ এটা গুলিয়ে ফেলে, কাকে বিশ্বাস করবেন, মুসলমানদের না আল্লাহ সুবহান আল্লাহ তাআলাকে? কিন্তু একই সময়ে পবিত্র কোরআন উল্লেখ আছে যে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43-এ বলে, আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম। কোরআন আবার বলে একই তথ্য সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 59-এ বলা আছে, তাদের জিজ্ঞেস করো যাদের জ্ঞান আছে, তাদের জিজ্ঞেস করো যারা বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত, তো যদি কোনো সন্দেহ থাকে যা কোরআনে বলেছে তাকে জিজ্ঞেস করো যে জানে, তাকে জিজ্ঞেস করো যার কাছে তথ্য আছে। তাহলে আপনার আলেমের কাছে যাওয়ার দরকার নাই। আলেম কথাটার অর্থ কি? এটা ওই মানুষকে বোঝায় যার ইলম আছে, এটা এমন কাউকে বোঝায় না যে দারুল উলুমে যে 7 বা 14 বছর পার করেছে। যদি পবিত্র কোরআনে বিজ্ঞানের ব্যাপারে বলে এবং আপনার যদি বুঝতে সমস্যা থাকে, কার কাছে যাবেন, মুচির কাছে, নাপিতের কাছে, কার কাছে? আপনি যাবেন একজন বিজ্ঞানীর কাছে, কারণ একজন বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞান জগতের একজন আলেম। যদি কোরআন ওষুধ সম্পর্কে বলে তাহলে আপনি নিশ্চয়ই এমন কারোর কাছে যাবেন না যে দারুল উলুমে 7 বা 14 বছর ছিল এবং ওষুধ সম্পর্কে যার কোনো ধারণাই নেই। অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে যাবেন যে কিনা ওষুধের ব্যাপারে আলেম। যদি কোরআন বলে বিভিন্ন বিষয় এবং আপনি জানতে চান নুজুলে কোরআন কোথায় এটার উন্মোচন, আরবি ভাষার ব্যাকরণ, তাহলে আপনি বিজ্ঞানী বা ডাক্তারের কাছে যাবেন না, আপনি একজন মাওলানার কাছে যাবেন যে কিনা 7 বা 14 বছর দারুল উলুমে কাটিয়েছেন, কারণ ওই মাওলানা হচ্ছেন একজন আলেম কোরআনের উৎপত্তি, কোরআনের ইতিহাস, আরবি ইত্যাদি বিষয়ে। তাই যদি আপনার কোনো বিষয়ে সন্দেহ থাকে তবে এই বিষয়ের বিশেষজ্ঞ কাউকে জিজ্ঞেস করুন, একজন আলেমকে জিজ্ঞেস করুন। সাত বছর আগে আরবের ছাত্রদের একটা গ্রুপ ছিল, তারা সংগ্রহ করল সকল তথ্য যা কোরআনে দেয়া আছে যার বিষয় এমব্রোলজি, এবং তারা পবিত্র কোরআনের পথ নির্দেশ মানল যা সুরা নাহল অধ্যায় 16 আয়াত 43 এবং সুরা ফুরকানে অধ্যায় 25 আয়াত 59 আছে, যে যদি দ্বিধায় থাকো তবে জিজ্ঞেস করো যে জানে, এবং কোরআনের সে সকল তথ্যই যেসব সংগ্রহ করেছিল তা নিয়ে দিল ডক্টর কিটমোরকে, যে কিনা অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান ছিল কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে। প্রফেসর ডক্টর কিটমোর অনুবাদ করল সবগুলো আয়াতের যা তাকে দেওয়া হয়েছিল এমব্রোলজি বিষয়ে, এবং সে বলল পবিত্র কোরআনের দেয়া বেশিরভাগ তথ্য যা কিনা এমব্রোলজির বর্তমান সময়ের আবিষ্কারগুলোর সাথে শতভাগ মিলে যায়। তিনি বললেন যে কোরআনের কিছু আয়াত আছে যা আমি পুরোপুরি সঠিক তা বলতে পারব না, এবং আমি তা ভুলও বলতে পারব না কারণ আমি নিজেও তা জানি না, এমব্রোলজির কোরআনের এই আয়াতগুলোর সাথে কোন সম্পর্ক নেই, এবং এর মধ্যে দুটি আয়াত যা কিনা পবিত্র কোরআন থেকে এসেছে, এটা সুরা আল্লাহ ও সুরা ইকরার অধ্যায় 96 আয়াত 1 ও 2 বলা আছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন তোমাকে জমাট রক্ত হতে। প্রফেসর কিটমোর বলল, আমি ঠিক জানি না একটি অ্যাম্বিও প্রাথমিক অবস্থায় জমাট রক্তের মতো থাকে কিনা, সে তার গবেষণাগারে গেল এবং সে তার খুব শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে একটি অ্যাম্বিওর প্রাথমিক অবস্থায় পর্যবেক্ষণ করল এবং রক্তপিণ্ডের একটি ফটোগ্রাফের সাথে মেলাল, এবং সাদৃশ্য দেখে তার চক্ষু স্থির হয়ে গেল এবং তাকে যখন 80টার মতো প্রশ্ন করা হল যা ছিল কোরআন অনুযায়ী এমব্রোলজি বিষয়ে, সে উত্তর দিল এই প্রশ্নগুলো যদি আমাকে 30 বছর আগে করা হতো তবে আমি এর 50 ভাগও উত্তর দিতে পারতাম না, কারণ এমব্রোলজি হচ্ছে ঔষধি বিজ্ঞানের নতুন শাখা যা গত 30 বছর আগে উৎপত্তি হয়েছে, এবং পবিত্র কোরআনের তথ্যগুলো কিছুদিন হল যাচাই করা হয়েছে মাত্র 30 বছরে, এবং যে তথ্যই আমরা পাই না কেন কোরআন থেকে নেয়া অন্যান্য তথ্যগুলো বইয়ের তৃতীয় সংস্করণে সংযুক্ত করা হয়েছে যা মানুষ করেছে, যার জন্য সে পুরস্কৃত হয় একজন লেখকের লিখিত সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বিষয়ক বই। এরপরে ওই বই পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়, এমনকি আজও এটা সর্বোৎকৃষ্ট টেক্সট বুক যারা কিনা MBBS ছাত্র তাদের জন্য, এবং শিক্ষকরা বলে যদি ভালো নম্বর চাও তবে প্রফেসর কিটমোরের ডেভেলপিং হিউম্যান পড়ো, এবং প্রফেসর কিটমোর বলল আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই যে পবিত্র কোরআন স্বর্গীয় কিতাব, এবং স্বীকার করতে আপত্তি নেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এরপর আপনারা যদি কোনো নতুন কিছু কিনেন সাধারণভাবেই ওই সরঞ্জাম ও যন্ত্রের সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়ালও পাবেন, ধরা যাক আপনি একটি ভিডিও ক্যাসেট রেকর্ডার VCR কিনেছেন, সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাবেন, এতে বলা আছে আপনি যদি ভিডিও ক্যাসেটটি ছাড়তে চান তবে ক্যাসেটটি ঢুকান এবং প্লে বাটন চাপুন, থামাতে হলে স্টপ বাটন চাপুন, ফাস্ট ফরওয়ার্ড করতে চাইলে এফএফ বাটন চাপুন, বের করতে চাইলে ইজেক্ট বাটন চাপুন, উপর থেকে ফেলবেন না নষ্ট হয়ে যাবে, পানিতে ডুবাবেন না এটা নষ্ট হয়ে যাবে, করা ও বারণ কোনটা ভালো কোনটা খারাপ ভিডিও ক্যাসেট রেকর্ডারের জন্য তা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে থাকে, মেশিন যতই জটিল হবে ইনস্ট্রাকশন ম্যানুয়াল ততই বড় হবে।
আপনাদের অনুমতি নিয়ে আমি যদি মানুষকে মেশিন বলি তাহলে বলবো এটা পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন, এটা সবচেয়ে আধুনিক কম্পিউটারের চাইতেও দুর্বুদ্ধ। তাহলে এটার কি কোন ইনস্ট্রাকশন ম্যানুয়ালের দরকার নেই? শেষ ও পরিপূর্ণ ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষের জন্য পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য শেষ ও পরিপূর্ণ ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যা করণীয় এবং যা বারণ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। এটা বলে আপনার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ, এটা দেখায় আপনার জীবন ধারণ পদ্ধতি। সাধারণভাবে আপনি যখন ইনস্ট্রাকশন ম্যানুয়াল পান আপনি দেখেন আপনি এটা বুঝেন কিনা, এবং তা যদি বিদেশি ভাষায় হয় আপনি এটা অনুবাদ করবেন অথবা আপনি এমন কাউকে খুঁজবেন যে এটার অর্থ আপনাকে বুঝিয়ে বলবে। প্রতিটি মানুষেরই এটা অবশ্য কর্তব্য যে মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়া বোধগম্যতার সাথে, যা হচ্ছে পবিত্র কোরআন। অনেক আগে যখন অটোমোবাইল ভারতবর্ষে প্রথমবারের মতো আসে, যখন জনগণ জানত না একটা মোটরগাড়ি কিভাবে চালাতে হয়, গাড়ি চালাতে হয়, তখন কোম্পানি এমন ব্যবস্থা নিল যে গাড়ি কেনার সাথে সাথে একজন চালকও দিয়ে দিত, চালককে সাথে দিয়ে দিত। এক ধনী লোক ছিলেন যিনি নতুন গাড়ি কিনলেন এবং গাড়িটির সাথে কোম্পানি একজন চালকও দিয়ে দিল। একদিন নবাব সাহেব চালককে বলল যে গাড়ি রেডি করো, আমি আমার স্ত্রীকে বেগম সাহেবাকে শপিং করাতে নিয়ে যাব। চালক বলল, নবাব সাহেব গাড়ি তো নষ্ট হয়ে গেছে। নবাব সাহেব ভেঙে গেলেন, বললেন আমি এই মুহূর্তে গাড়িটি সচল অবস্থায় দেখতে চাই। চালকটি বলল, নবাব সাহেব গাড়িটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আমার কমপক্ষে 10 কেজি খাঁটি মধু লাগবে, লাগবে 20 কেজি খাঁটি দুধ, 30 কেজি লাগবে খাঁটি ঘি এবং 40 কেজি চাল, যা কিনা বাসমতি চাল। নবাব সাহেব জিনিসগুলো ব্যবস্থা করলেন, চালক মেরামত করল ও জিনিসগুলো সরিয়ে রাখল, এবং কয়েক মিনিটের মধ্যেই গাড়ি তার পূর্বের অবস্থায় ফিরে গেল। আমি প্রশ্ন করছি যে আজকে যদি আপনার চালক মেরামতের জন্য চায় 10 কেজি খাঁটি ঘি, 20 লিটার খাঁটি দুধ, 30 কেজি খাঁটি ঘি এবং 40 কেজি বাসমতি চাল, তাহলে কি করবেন? আপনি তাকে লাঠি মেরে বের করে দেবেন। যদি আপনি মেকানিক না, আপনি এতটুকু অন্তত জানেন একটি গাড়ি মধু চাল এগুলোতে চলে না, এটা চালাতে গ্যাস পেট্রোল লাগে। একইভাবে আজকে সব মুসলমান কোরআনে মূলকাল রাখলে অন্য কোন মুসলিম আপনাকে শেখাতে আসবে না। যদি মুসলমান পবিত্র কোরআনের মূল জ্ঞান বুঝে তারা সাধারণভাবে কারো মতামত জানতে চাইবে না। বর্তমান যুগের সমস্যার মূল কারণ হচ্ছে আমরা পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়ি না। ধরুন কারো গাড়ি নষ্ট হয়ে গেল বছরে 1-2 বার, তারা অন্য মেকানিকের কাছে যেতে পারেন। একইভাবে কোরআন পড়ার সময় কোন সমস্যা হলে কোরআন বলে যে জানে তাকে জিজ্ঞেস করো, যে জানে তাকে জিজ্ঞেস করো এবং জানো। কিছু কিছু মুসলিম আছে যারা বলে, আচ্ছা ধরুন আপনার আছে শিক্ষানবীর ড্রাইভিং লাইসেন্স, গাড়ি ভালোভাবে চালাতে পারেন না, এবং আপনার আছে একটি শিক্ষানবীর ড্রাইভিং লাইসেন্স, এবং তখন একটি দুর্ঘটনায় পড়লেন এবং একটি গাড়িকে ধাক্কা মারলেন, তখন পুলিশ আইন আপনাকে কম শাস্তি দেবে, আপনাকে কম জরিমানা করা হবে তার চাইতে যার কিনা পার্মানেন্ট লাইসেন্স আছে এবং গাড়িকে ধাক্কা দিয়েছে। এ কারণে এটা ভালো যে যে মুসলিম কোরআন বোঝে না সে যদি কোনো পাপ করে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে কম শাস্তি দেবেন। আপনি যদি জানেন কোরআন কি বলেছে এবং আপনি যদি মুসলিম হন এবং কোনো পাপ করে বসেন তাহলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ শাস্তি দেবে, তাহলে এর চেয়ে অজ্ঞাত থাকাই ভালো। আপনার যখন কাঁচা লাইসেন্স তখন ভুল করলেন, আর যখন পাস লাইসেন্স তখন পাপ করলেন। একদিক থেকে সুন্দর যুক্তি, কিন্তু আমি যা করি, কথা বলার সুযোগ তৈরির জন্য প্রথমে সায় দাও পরে ভুলগুলো প্রমাণ করো।
আমি বলি আমি সম্মত, যদি অ্যাডভোকেট টেম্পোরারি কাঁচা লাইসেন্স থাকে, যদি সে একটি গাড়িকে ধাক্কা মারে তাহলে পুলিশ ধরা যাক 1000 রুপি জরিমানা করবে। এবং ধরুন একজন লোকের পাকা লাইসেন্স আছে এবং সে একটি গাড়িকে ধাক্কা মারল, পুলিশ তাকে 2000 রুপি জরিমানা করবে। এবং আপনি যদি বিশ্লেষণ করেন একজন লোক যে ভালোভাবে গাড়ি চালাতে জানে এবং যার পাকা লাইসেন্স আছে, তাহলে তার ক্ষেত্রে একটি গাড়িকে ধাক্কা দেওয়ার সুযোগ বছরে একবার। যে লোক গাড়ি চালাতে জানে না এবং কাঁচা লাইসেন্স আছে, সে তাহলে বছরে 50 বার অ্যাক্সিডেন্ট করবে। পাকা লোকটি করবে একবার, বছর শেষে কাঁচা লোকটি ফাইন দিবে 50,000 রুপি এবং পাকা লোকটি দিবে 2000 রুপি। আপনি খুঁজে পাবেন আরব দেশগুলোতে যখন মুসলিমরা মসজিদে যায়, বিশেষ করে নামাজের আগে, তাদের বেশিরভাগই পবিত্র কোরআন হাতে নেয় এবং পড়া শুরু করে। কিন্তু স্বাভাবিকভাবে সেটা যেহেতু আরবি ভাষায় তাই তাদের অনুবাদ লাগে না। কিন্তু ভারতীয় মসজিদগুলোতে আপনি খুব কম লোকই পাবেন। অনেক লোকই খুব আগে আগে আসে কিন্তু খুব কমই কোরআন পড়ে, এবং শুধুমাত্র যারা প্রথম সারিতে থাকে। এবং ভুলক্রমে দ্বিতীয় সারির কেউ যদি পবিত্র কোরআন হাতে নেয়, তখন কোন তথাকথিত মুসলিম আসে এবং বলে, তুমি এটা কি করছো? কেউ কোরআন সাজিয়ে রাখতে যাচ্ছে আর তুমি কোরআন পড়ছো, হারাম। চিন্তা করুন, একজন আল্লাহর কালাম সাজাচ্ছে আর সেই কিনা পড়ছে। আমি হারামে গিয়েছিলাম, মসজিদে হারামে, মাশাল্লাহ কয়েকবার গিয়েছি। এবং নিয়মিত ভাবে তারা বিভিন্ন ছাত্রদের ক্লাস নেয়, তারা কোরআনের ব্যাখ্যা শুনে এবং কোরআন আত্মস্থ করে। এবং বেশিরভাগ ছাত্রেরই পেছন দিক সামনে সারির কোরআনের দিকে থাকে, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে কোরআনের দিকে পেছন ফিরে থাকে না। এটা স্বাচ্ছন্দ্যের জন্য, কোরআনকে অসম্মান করার জন্য নয়, কারণ তারা কোরআন পড়ছে এবং কোরআনকে আত্মস্থ করে নিচ্ছে, তারা কোরআন মুখস্থ করছে। এবং ধরুন কেউ যদি কাবা বা মক্কার দিকে পেছন ফিরে কোরআন শরীফ পড়ে, তাহলে দেখা যাবে যে ভারতবর্ষে তার কোনো ঠাঁই নেই। এমনকি হারাম শরীফে বেশিরভাগ ছাত্র তাদের পেছন দিক কাবার দিকে থাকে, কেবলার দিকে। এটা কাবাকে অসম্মান করা নয়, তারা কাবাকে অসম্মান বা অপদস্থ করছে না। এ ধরনের ভুলধারণাই মুসলিম উম্মা পালন করে আসছে দুর্ভাগ্যক্রমে। একজন ইন্ডিয়ান ইমাম ছিলেন যার কেরাত খুব ভালো ছিল এবং সে প্রচন্ড সৌদি আরবে ছিল। একজন আরব যে কিনা ইমাম ছিল, সে তাকে মাগরিবের সালাত পরিচালনার জন্য অনুরোধ করল। ইমাম ইন্ডিয়ান ইমামটি সালাতটি পরিচালনা করল সুন্দর কেরাতের সাথে। সে মাগরিব নামাজ শেষ করার পর একজন আরবীয় লোক তার দিকে চেয়ে হাসা শুরু করল। ইমাম অবাক হলেন, এই আরবটি আমার দিকে তাকিয়ে হাসছে কেন? সে প্রশ্ন করল আরব লোকটিকে যে, তুমি হাসছো কেন আমার দিকে তাকিয়ে? আরবটি বলল, আপনার কেরাত খুব সুন্দর, কিন্তু একটা ব্যাপার, সালাতের মধ্যে আপনি কেন ইউসুফ আলাইহিস সালামকে মাঠের ভিতর নিয়ে গেলেন এবং নামাজ শেষ করার আগে তাকে কেন মাঠ থেকে নিয়ে আসলেন না? নামাজের মধ্যে ইমামটি ইউসুফ আলাইহিস সালামকে মাঠের মধ্যে রেখেছিল এবং নামাজ শেষ হওয়ার আগে তাকে বের করে আনেনি, এটাই ভাবছিল। পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ অধ্যায় 47:24 বলে, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? পবিত্র কোরআনে সূরা বাকারে বলা হয়েছে অধ্যায় 2:159 যে, নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়াতের কথা নাজিল করেছি মানুষের জন্য কোরআনের মধ্যে বিস্তারিত করার পরও, সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিশাপ। যেসব লোক কিনা আল্লাহর কালামকে গোপন করে, যে কিনা আয়াত গোপন করে পবিত্র কোরআনের, আল্লাহ বলেন তারা অভিশপ্ত। পবিত্র কোরআন বলে সূরা ফুরকান অধ্যায় 25:30 যে, রাসুল বলেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে। এটা মূলত কুরাইশ লোকদের জন্য বলা হয়েছে, কিন্তু অনেকে বলেন এটা সমগ্র মুসলমান জাতির জন্য। চিন্তা করুন, আল্লাহ বলেছে যে, বার্তাবাহক আমি শাহাদা দিব আমি সাক্ষ্য দিব যে এই আমার সম্প্রদায় যা কোরআনকে প্রলাপ সাব্যস্ত করে। প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় যে পবিত্র কোরআন সে ভালোভাবে বোঝে, এবং পবিত্র কোরআন বুঝে পড়ার মতো অনেকগুলো উপায় আছে। একটি হচ্ছে তাবাক্কুরের কোরআন, যার অর্থ পবিত্র কোরআন তত্ত্বাবধানের সাথে বোঝা। পবিত্র কোরআন পড়ুন কিন্তু আপনার তত্ত্বাবধান বোঝা লাগবে। এটি খুবই সম্ভাব্য কাজ, যা কিনা পবিত্র কোরআনের অনুবাদ পড়েও বোঝা যায়। আপনি তাজাক্কুরের কোরআনে পারদর্শী হবেন, এমনকি শুধুমাত্র অনুবাদ পড়েও। আর ইউটিউবে হচ্ছে তাবাক্কুরের কোরআন, যা হচ্ছে পবিত্র কোরআনকে ধ্যান করে পড়া, ধ্যান করে চিন্তা করে পবিত্র কোরআনের অর্থগুলো। এটা খুবই সম্ভব একটি সীমাবদ্ধ স্তর পর্যন্ত পবিত্র কোরআনের অনুবাদ পড়ার মাধ্যমে, কিন্তু গভীরভাবে বোঝার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য এটা একটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় যে আরবিকে একটি ভাষা হিসেবে জানা। একটি লোক সুস্থ অবস্থায় তাজাক্কুরের কোরআন সম্পূর্ণ করতে পারবে, সে সম্পূর্ণ কোরআন পড়ে শেষ করতে পারবে এবং সাথে সাথে সে বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তাজাক্কুরের কোরআন সম্পূর্ণ শেষ করেছি। পৃথিবী কেউ এটা বলতে পারবে না যে আমি পবিত্র কোরআন পড়েছি এবং প্রতিটি আয়াত আত্মস্থ করেছি এবং আমি সম্পূর্ণরূপে বুঝেছি। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যা কখনোই মানুষের কাছে একঘেয়েমি লাগেনি। আপনি যদি পবিত্র কোরআন 1000 বার পড়েন, আপনি যখন প্রথমবারের মতো 1000 বার পড়বেন, আপনি আরো জ্ঞান সঞ্চয় করবেন, আরো পথ নির্দেশ পাবেন। পবিত্র কোরআন যা কিনা গ্রন্থটির ভেতর, তা এটা মানুষ পড়ে কখনোই একঘেয়েমি বোধ করবে না। প্রতিটি মুসলিমের ঘরেই একটি করে পবিত্র আরবি কোরআন শরীফ থাকা উচিত, এবং যেহেতু বেশিরভাগই আরবি ভাষা বোঝে না, পবিত্র কোরআনের অনুবাদ তাহলে আমাদের সাথে অবশ্যই রাখা উচিত, সেই ভাষাতেই যা আমরা সহজে বুঝি, এটা অত্যাবশ্যকীয়। এবং কিছু মুসলিম আছে যাদের কাছে পবিত্র কোরআন আছে, পবিত্র কোরআনের অনুবাদ আছে, কিন্তু যা কিনা শুধুমাত্র বুকশেলফে সাজিয়ে রাখা হয়, তাদের আছে কিন্তু তারা পড়ে না। তাই মুসলিমদের পবিত্র কোরআন রাখা উচিত এবং তা বোধগম্যতার সাথে পড়া উচিত এবং তাদের সাথে ব্যবহার করা উচিত। সর্বোৎকৃষ্ট গ্রন্থ যা উপহার দেওয়া উচিত একটি বাচ্চাকে, তা হচ্ছে পবিত্র কোরআন। প্রথম বর্ণের বই যা দেওয়া উচিত একটি শিশুকে, তা হচ্ছে পবিত্র কোরআন। এটা বোঝায় সবসময় পথ প্রদর্শন করো তার জন্য এবং পথ নির্দেশিকা হিসেবে কাজ করো তার জীবনে, এমনকি শেষ দিন পর্যন্ত। আমাদের মতো কতগুলি মুসলিম অভিভাবক পবিত্র কোরআন দেয় এবং পবিত্র কোরআন সম্পর্কে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়। অনেক মুসলিমই আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠায় মাধ্যমিকে, যাতে আরবি বর্ণ শিক্ষা পায়, কোরআনকে সম্মান করে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো। কিন্তু কিভাবে মুসলিমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে ছোটবেলা থেকে কোরআনকে ভালো করে বুঝতে? যাই হোক, আমাদের অভিভাবকের কারণে বুঝতে পারিনি আরবি ভাষার গুরুত্ব কতটা। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আজকে একই ধরনের ভুল করব না এবং আমাদের সন্তানদের আরবি শেখাবো ঠিক ছোটবেলা থেকে, শুধুমাত্র পড়ার জন্য না, সরাসরি বোঝার জন্য। ছোটবেলা থেকে যদি ভাষা শেখা হয় তবে সেটার উপর দখল থাকে মাতৃভাষার মতো, বয়সকালে শিখলে তা কঠিন হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আমাদের সন্তানদের কোরআনের আরবি ছোটবেলা থেকে শেখাচ্ছি, এটাই সর্বোৎকৃষ্ট উপহার। মানুষ জিজ্ঞেস করে যে কোরআন কিভাবে পড়তে হয়। কোরআন পড়ার অনেক পদ্ধতি আছে। এটা সম্ভব পরিবারের সকল সদস্য মিলে একত্রিত হয়ে প্রতিদিন, ধরেন এশার নামাজের পর অথবা ফজর নামাজের পর বা অন্য সুবিধা মতো সময়ে প্রতিদিন পবিত্র কোরআন পড়া উচিত অন্তত 1 টুকরো করে। আপনি আরবি ভাষা না জানলে আরবি বর্ণগুলো পড়ুন, এর সাথে সব থেকে বোধগম্য ভাষায় অনুবাদও পড়বেন, এবং লক্ষ্য রাখতে হবে পরিবারের সদস্যরা যেন প্রাত্যহিক এটা পড়ে একজন একজন করে। এক রুকু পড়তে আরবি বর্ণ অনুবাদ এবং ব্যাখ্যার সাথে আপনার মাত্র 15 মিনিট লাগবে, এবং আপনি যদি প্রাত্যহিক 1 রুকু পড়েন মাত্র 2 বছরের মধ্যে আপনি পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়তে পারবেন। আমাদের ফাউন্ডেশনে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এটা বাধ্যতামূলক, যখন একজন স্টাফ মেম্বার যখন অফিসে ঢুকে প্রথমে যা করে, প্রথমে তার কার্ডটি ঘষে, কার্ডটি ঘষার সাথে সাথে কম্পিউটার রেজিস্টার উঠে যায় এই লোকটি 9:15 অফিসে ঢুকেছে। প্রথমে যেটা করতে হবে, কার্ডটি ঘষা দেওয়ার পর পবিত্র কোরআন একটুকু পড়তে হবে বাধ্যতামূলক ভাবে বোধগম্যতার সাথে অবশ্যই। আইআরএস এর সব স্টাফ মেম্বাররা যখন চত্বরে ঢুকে কার্ড স্ট্রাইক করার পর তার প্রথম কাজ হল পবিত্র কোরআনের একটি অধ্যায় পড়া আরবিতে অনুবাদ সহ, যার কোন ব্যতিক্রম নেই। আমি সব মুসলিম ব্যক্তিদেরকে অনুরোধ করি এটাকে তাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে। কিছু মুসলিম হলে আমার 50 জন এমপ্লয়ি আছে, প্রতিদিন আমি 10,000 রুপি দেই, আমি প্রতিদিন 10-15 মিনিট নষ্ট করব, আমার তাহলে প্রতিদিন 100 টাকার ক্ষতি হবে। আসলে আপনি বিনিয়োগ করছেন, হারাচ্ছেন না, যেহেতু ওরা পবিত্র পূরণ পড়ছে। সেটা হলে শিখবে যে কাউকে মিথ্যা বলা খারাপ, তার ঘুষ নেওয়া উচিত নয়। সূরা বাকারা অধ্যায় 188, তাকে ঘুষ নিতে সাধ্য সে পবিত্র কোরআনকে দেখে দেবে, ঘুষ নেওয়া হারাম, সে নিজেকে সংশোধন করবে এবং আপনি ভুল করলেও সে সংশোধন করে দেবে বাধ্যতামূলক ভাবে। কিছু লোক বলে, ভাই জাকির আমি আপনার সাথে একমত, কিন্তু ফাউন্ডেশন তো অমুসলিমও আছে আমার অফিসে আমার দোকানে। আলহামদুলিল্লাহ, আমি তখন অনুবাদ পরীক্ষা করি এবং তাদের বলি যে পবিত্র কোরআনের এই অনুবাদটি আপনাদেরকে পথ নির্দেশ করবে, এটা তাদেরকে পথ দেখাবে। তারা আরবি পড়তে না বললে তাদের পড়ার দরকার নেই, তারা আরবি অনুবাদ করবে এবং তাদের বাস্তবায়ন করতে বলুন এবং তাদের ভাবতে বলুন। পবিত্র কোরআনে কোন ভুল থাকলে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং আপনি উত্তর না জানলে এমন একজনের কাছে যে উত্তর জানে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আপনি ইসলামী ফাউন্ডেশন সেটা জিজ্ঞেস করতে পারেন, আপনি স্বাগত, বা অন্য কারো কাছে যেতে পারেন যে ব্যাপারে বিশেষজ্ঞ। আমরা মূলত তুলনা নিয়ে গবেষণা করি, মূলত অমুসলিমদের জন্য। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, আমরা মূলত তুলনা বিজ্ঞানের বিশেষজ্ঞ। ইনশাআল্লাহ আপনার ব্যবসা অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকার অধ্যায় 2 আয়াত 268 বলেছেন, তুমি যদি একটি বীজ বপন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, একটি বপন করলে আল্লাহ তোমাকে 7 বছর দেবেন, প্রতি বছরে 100টি করে দেনা, তার মানে আপনি পাচ্ছেন 700 গুণ বেশি লাভ। অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি পাচ্ছেন শতকরা 70,000 গুণ লাভ। কতটুকু? শতকরা 70,000 গুণ লাভ। মাত্র 200 রুপি তাহলে বেড়ে দাঁড়াবে প্রতিষ্ঠানের মাত্র 30-50 জন লোকের জন্য পারমিট খরচ করে আপনি পাচ্ছেন 700 গুণ বেশি লাভ ওই পরিমাণ রুপির জন্য কমপক্ষে। আল্লাহ এখানেই থামবেন না, তিনি বলেন আমি তোমাদের আরো দেব। লোকজন জিজ্ঞেস করে কোন অনুবাদটি পড়া উচিত, আমাদের নির্দেশ দেন কোন অনুবাদটি পড়া উচিত। আমি বলেছিলাম যে কোন অনুবাদই নির্ভুল নয়, কারণ এটা মানুষের তৈরি। আমি সামনে বেশ কিছু জনপ্রিয় অনুবাদের কথা বলবো, কিন্তু ওগুলো সম্পর্কে বলার আগে আমি একটি পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে কোন অনুবাদই সম্পূর্ণরূপে সঠিক নয়। প্রত্যেকটি অনুবাদই তারা ভুল করতেই পারে, কারণ এটা হচ্ছে মানুষের হাতের তৈরি। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আরবি বর্ণ হচ্ছে নির্ভুল। তাই যখন সঠিক অনুবাদ সম্পর্কে বলা হয় যেটি জনপ্রিয়, আমি তখন কখনোই বলবো না নেতিবাচক দিক বা ভুল ত্রুটি সম্পর্কে। যদি বিশ্লেষণ করি, অনুবাদ যত জনপ্রিয় হয় বেশি লোক এটাকে গ্রহণ করে এবং বেশি আলোচনা হয়। অনুবাদ যত পুরাতন হয় লোকজন তার তত বেশি বিশ্বাস করে। কিছু নতুন অনুবাদ আছে যা মানুষ গ্রহণ করা শুরু করেছে, কিন্তু কম সময়ের জন্য অনুবাদটি বিশ্লেষণ করা হয়নি। সাধারণত একটি নতুন অনুবাদ যা অনুবাদিত হয়েছে সঠিকভাবে, একজন অনুবাদক সবসময় অন্য একজন অনুবাদককে যাচাই করে এবং দেখে তারা কি ভুল করেছে এবং নিজে শুদ্ধ করে। অতএব স্বাভাবিক অবস্থায় নতুন অনুবাদ ভালো হওয়ার কথা পুরোটার চাইতে, কিন্তু সবসময় তা হয় না।
এ কারণে অনুবাদ নিয়ে যেহেতু আমি কথা বলছি, এর ভুলগুলো নিয়ে আমি কিছু বলবো না। সবচেয়ে জনপ্রিয় অনুবাদ আজকে ইংরেজি ভাষায়, যেহেতু বক্তৃতারই ইংরেজিতে তাই আমি ইংরেজি অনুবাদ নিয়ে বলব। জনপ্রিয়তা শীর্ষে যার লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে সারা বিশ্বে, ইংরেজি ভাষায় করা অনুবাদ আল্লামা আবদুল্লাহ ইউসুফ আলী লিখিত, এ দুটো একই রকম, শুধুমাত্র প্রিন্টে পার্থক্য। এই প্রিন্টটি ফ্রান্সের প্যারিসে, অপর প্রিন্টটি প্রকাশিত মদিনাতে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন আবদুল্লাহ আলী ইউসুফ আলী। এর একটা জিনিস আলহামদুল্লাহ খুব ভালো যে এর অনুবাদটি হচ্ছে আয়াত থেকে আয়াত অনুবাদ, আয়াত থেকে আয়াত, শব্দ থেকে শব্দ। যখন অনুবাদটি করবেন আরবি বর্ণের সাথে, আপনি চেষ্টা করবেন এবং বুঝবেন আরবি শব্দ রাশি। উদাহরণস্বরূপ যদি পড়েন
কুল হুয়াল্লাহু আহাদ,
বলা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়, বলতে এবং বুঝতে হবে। কুল মানে বলা, আহাদ মানে এক। তাই যখন আপনি পড়বেন আরবি শব্দ আরবি বর্ণের সাথে, এটা আপনার বোঝার জন্য সহজ হবে। আয়াত থেকে আয়াত অনুবাদ, এটার অনেক ধরনের সুবিধা আছে। উদাহরণস্বরূপ এটা আছে একটি সুসংগঠিত সূচি, আপনি যাই জানতে চান। একজন সাধারণ মানুষ এটা জানে না কোনখানে কোরআন বলেছে বিবাহ সম্পর্কে, আমরা কি করব? একদম শেষে দেখব বিবাহ, সাথে সাথে রেফারেন্স করুন, বলেছে অধ্যায় দুই আর দুশো একুশে যেতে, কারণ অধ্যায় দুই আর দুশো একুশ বের করা সহজ, কারণ প্রতিটি পৃষ্ঠায় নাম্বারিং করা আছে। যদি ডিভোর্স সম্পর্কে জানতে চান তাহলে ডি দেখুন, কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি বলেছে তাহলে এম দেখুন। সবকিছু হাতে আমলে, এটা সহজ। এ কারণে এই অনুবাদ জনপ্রিয়, এটা আয়াত থেকে আয়াত অনুবাদ আছে এবং সুসংগঠিত সূচি আছে। এবং আবদুল্লাহ ইউসুফ আলীর ভাষাটি খুবই শক্তিশালী, এটা এমনকি একটা বাচ্চার ইংরেজি দক্ষতা বাড়াবে। আপনি ইংরেজিতে কাছে থাকলে আপনার দক্ষতা বাড়বে। এবং এটায় আছে ভালো পাদলিকা, ভাষ্য আছে, এটা মধ্যম সাইজ, বেশি বড়ও না বেশি ছোটও না। এই অনুবাদ পবিত্র কুরআন শরীফ আরবি বর্ণ সাথে ইংরেজি অর্থ, এটাই হচ্ছে অন্যতম নতুন অনুবাদ। আমার জানা মতে পৃথিবীতে ইংরেজি ভাষায় আমি সময় কাটিয়েছি এই বইটির সাথে। এটা মাত্র বের হয়েছে এবং প্রকাশক ভাই আবুল কাসেম, সে আমাকে একটি কপি দিয়েছে যাতে আমি বলতে পারি। এই অনুবাদ অর্থের প্রতি জোর দিয়েছে এবং ফুটনোট গুলো হচ্ছে রিভিউ, শুধুমাত্র গুরুত্বপূর্ণ চাহিদা এখানে আছে। এছাড়া এই অনুবাদটি খুবই ভালো অনুবাদ। আমার হাতে পবিত্র কোরআনটি ইংরেজি ভাষায়, এটা সংক্ষিপ্ত সংস্করণ আত-তাবরি, আল-কুতুবি এবং ইবনে কাসির, তাই আল বুখারির মন্তব্য সহ সহিহ বুখারি ইংরেজিতে অনুবাদিত হয়েছে বাঙালি একজন মানুষের দ্বারা, মহসিন খান, একই লোক যে পবিত্র কোরআন শরীফ অনুবাদ করেছে একজন ভালো বিশারদের সাথে। এবং এই কোরআন এই ক্ষেত্রে ভালো, যদি আপনি জানতে চান পবিত্র কোরআনের কোন কোন আয়াত সহিহ বুখারির কোন কোন হাদিসের সাথে সম্পৃক্ত, এই পদ্ধতিগুলোতে কোরআনের কোন আয়াত যদি সম্পৃক্ত থাকে সহিহ বুখারির কোন হাদিসের সাথে, এটা তাহলে পাদটিকাতে পাবেন। এটা ভালো তাদের জন্য যারা কোরআন সহিহ বুখারির সাথে গবেষণা করছে। এটা সেই অনুবাদ যেটা কিং ফাহাদ প্রিন্টিং প্রেস প্রিন্ট করছে। একই জিনিস বিভিন্ন আকারে পাওয়া যায়, এটি হচ্ছে সবচেয়ে ছোট। আমার জানা মতে এটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট অনুবাদ আরবি বর্ণ সহ। আপনারা হয়তো অনেক খ্রিস্টান মিশনারি দেখেছেন, তারা পকেটে ছোট বাইবেল রাখে। এটা হচ্ছে খুব ভালো প্রিন্টিং, দারুণ প্রিন্টিং, সাথে পাতলা সুন্দর কাগজ। এটা দামি কিন্তু পকেটে বহন সহজ। বাসে ট্রেনে ভ্রমণের সময় যদি সময় থাকে ফালতু কিছু না ভাবে পবিত্র কোরআন পড়তে পারে, এটা সহজে বহনযোগ্য। ভ্রমণের সময় বর্ণের সুবিধা আরবি বর্ণ এবং ইংরেজি অনুবাদের সাথে আপনি এটি বুঝতে পারবেন, ইংরেজি অনুবাদ কিন্তু ছোট আকারে। অনুবাদ সহ আরেকটি আছে, দ্য মেসেজ অব দ্য হোলি কোরআন বাই মোহাম্মদ আফাদ। তিনি ছিলেন অস্ট্রিয়ান ইহুদি ছিলেন, তার আগের নাম ছিল রিও পরবেস, এবং যেসব মানুষ সাহিত্যের সাথে জড়িত তারা ওনাকে চিনেন, বিখ্যাত লেখক ছিলেন। সে ইসলাম গ্রহণ করে তারপর পবিত্র কোরআন অনুবাদ করে, এটা হচ্ছে খুব যুক্তিসঙ্গত অনুবাদ। এটা মূল শব্দ আছে, একটি শব্দ বুঝতে যদি কোনো সমস্যা হয় সেই শব্দের মূল অর্থ দেয়া আছে। এটা তাফসীরুল কোরআন, এটা আব্দুল মজিদ দরিয়াবাদী যার কথা আগে বলেছিলাম, যে বলেছে আল কোরআন পৃথিবীর সবচেয়ে অবিকৃত পুস্তক। আব্দুল মজিদ বলেন এই অনুবাদটি মোট চারটি ভাগে বাজারে পাওয়া যায়, এটি হচ্ছে এক, এবং বইটি তুলনামূলকভাবে পড়াশোনার জন্য ভালো কারণ এটা উদ্ধৃতি দেয় বাইবেল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে। চার ভাগের অনুবাদটি একটি ভালো অনুবাদ সংগ্রহ। মোহাম্মদ মাহমুদুলের পবিত্র কোরআনের এই অনুবাদটি বিখ্যাত একটি ভালো অনুবাদ। এটা প্রথম অনুবাদ এমন এক লোকের করা যার মাতৃভাষা হচ্ছে ইংরেজি। দুর্ভাগ্যজনক যে যতগুলো ইংরেজি অনুবাদক আছে একজন অনুবাদকেরও মাতৃভাষা আরবি ছিল না, এবং এমনকি এই দুই অনুবাদের মাতৃভাষা ইংরেজি নয়। কিন্তু যেহেতু ইংরেজি অনুবাদটি খুব ভালো ছিল তাই উনি খুব ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিলক্ষিত হয় যে ইংরেজি অর্থটা একটু আলাদা ছিল, কিন্তু যা বলেছেন তা ভালোই, কিন্তু এতে যথাযথ নোট ও বিবরণ নেই, শুধু কিছুটা এদিক ওদিক, কিন্তু তাছাড়া লিখিত অনুবাদ ভালোই। অমুসলিম অনুবাদকদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন আর্থার আদ্রি, কারণ বেশিরভাগ অমুসলিম অনুবাদক জাতিগতভাবে যারা অনুবাদে ভুল করে, এ কারণে আমি কাউকে অমুসলিমদের অনুবাদ করতে প্রস্তাব করি না। অমুসলিম অনুবাদকদের মধ্যে আমার জানা মতে ভালো হচ্ছে আর্থার আদ্রি, এবং সে যথেষ্ট চেষ্টা করেছে আরবি ছন্দগুলো ইংরেজি ভাষার মধ্যে আনতে, এটা সম্ভব না কিন্তু সে ভালো চেষ্টা করেছে। অনেক জায়গাতেও ইংরেজিটাকে ছন্দে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে নোবেল কোরআন, লিখেছেন থমাস এডুইন, তার নতুন নাম হচ্ছে আলহাজ তালিব আলী, এবং সে এটাকে বলে প্রথম আমেরিকান সংস্করণ, অর্থাৎ এটা আমেরিকার ভাষায় পবিত্র কোরআনের প্রথম অনুবাদ, এবং সে একজন ক্যানাডিয়ান, ইংরেজিতে মাতৃভাষা, এবং সে সাধারণ আমেরিকানদের জন্য অনুবাদটি সহজ করতে চেয়েছে। সে ভাষা খুব সহজ করেছে প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য, এটা ছাত্রদের জন্য অসুবিধা, কিন্তু এভাবে আপনি মূল অর্থটি ঠিক রাখতে পারবেন না। ভাষাটি অনেক আলহামদুলিল্লাহ সহজতর করা হয়েছে, অনেক সময় স্ল্যাংও ব্যবহার করা হয়েছে। আমেরিকার সেই সকল লোক যারা এটা অভ্যাস তাদের জন্য ভালো। আমি সবসময় সেই অনুবাদই প্রস্তাব করি যা সরাসরি আরবি ভাষা থেকে এসেছে, তাই আপনি যদি ইংরেজি অনুবাদ পড়তে চান আরবি বর্ণ থেকে সরাসরি অনুবাদ করা ইংরেজি অনুবাদ করুন। এমন অনুবাদ নয় যা আরবি থেকে হিন্দিতে পরে ইংলিশে, বা আরবি থেকে উর্দুতে এবং পরে ইংলিশে, তাতে ভুলের সম্ভাবনা থাকে। কিন্তু এই অনুবাদগুলোর মধ্যে যা আছে, এদের মধ্যে আরেকটি আমার হাতে আছে যা সৈয়দ আবুল আল মওজুদীর, আমি এটা অনুবাদ সহ পড়িনি, কিন্তু ইংরেজি অনুবাদ যা প্রথমে বলেছে মোহাম্মদ আকবর, যেটা ইংরেজি শক্তিশালী ছিল না, কিন্তু এটাই নতুন অনুবাদ সৈয়দ আবুল আল মওজুদীর উর্দু অনুবাদ হতে জাফর শাহ আনসারি করেছেন, এবং এটা খুব ভালো কিন্তু এটা ছোট। মোহাম্মদ আকবরের করা পুরনোটি সাতটি ভলিউমে উপস্থাপিত, এটায় মাত্র পাঁচটি ভলিউম করা হয়েছে। জাফরি সানসারির করা অনুবাদটি এটা খুবই ছোট হয়, এটা তাদের জন্য ভালো যারা জানতে চায় কোরআন কখন অবতীর্ণ, নুবেলে কোরআন কি, কোন সময়কার কথা, ইতিহাস কি ইত্যাদি। এটি হচ্ছে দাওয়াতে কোরআন। মৌলানা শামসুদ্দিন জাদা আলহামদুলিল্লাহ সে বোম্বেতে থাকে, এটা উর্দুতে অনুবাদ করা হয়েছিল, তারপর উর্দু থেকে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে আব্দুল করিম শেখের দ্বারা। এটা একটি ভালো অনুবাদ, যদিও এটা ছোট মজুদি থেকে এবং পাওয়া যায় মোট তিনটি খণ্ডে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জনপ্রিয় ইংরেজি অনুবাদ, কিন্তু একটি ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেহেতু এটা মানুষের তৈরি সবগুলো অনুবাদেই আছে কিছু কিছু ভুল, তাই আগামীকাল কেউ আমাকে বলতে পারবে না। আপনি তো অনেকগুলোর কথা বললেন, আপনি কি জানেন অনুবাদগুলো তো কতগুলো ভুল আছে? আপনি নম্বর আফাতের কথা বলেছেন, ওটার কথা ভুল আছে আপনি জানেন? আমি এই ভুলগুলোর কথা জানি, কিন্তু আমি আগেই বলেছি এগুলো মানুষের তৈরি, এখানে ভুল থাকতে বাধ্য। এই সংক্ষিপ্ত বর্ণনাতে আমি শুধু বলেছি ইতিবাচক দিকগুলো। পবিত্র কোরআনে আছে সূরা হাসুরে অধ্যায় 59 আয়াত 21, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিজিত হয়ে আল্লাহ তালার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ বলেন, যদি পবিত্র কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো এবং পাহাড়ের অনুভূতি থাকলে, তাহলে পাহাড় বিনীত হতো এবং ভয়ে বিদীর্ণ হয়ে যেত। কেন আল্লাহ সুবহান আল্লাহ তাআলা একটি পাহাড়ের দৃষ্টান্ত দিলেন? আমরা জানি যে পাহাড় হচ্ছে প্রতীক দৃঢ়তার, শক্তির, আকারের, মজবুতির, পাথরের মতো শক্ত। আল্লাহ বলেন, এটার মতো সবল জিনিস, দৃঢ় জিনিস, এত শক্ত জিনিস, এত বড় জিনিস, এটার যদি অনুভূতি থাকে এবং কোরআন যদি এটার উপর অবতীর্ণ করা হয়, এটা বিনীতভাবে গ্রহণ করবে এবং বিদীর্ণ হয়ে যাবে। কিন্তু কোরআন মানুষের উপর অবতীর্ণ হয়েছে, আমাদের কাছে ব্যাপারটা অন্যরকম। আমরা অনেকে ভাবি আমরা পাহাড়ের মতো কঠিন, আমরা পাহাড়ের চাইতে দৃঢ়, আমরা পাহাড়ের চাইতে শক্ত। আল্লাহ বলেন, এটা বিদীর্ণ হয়ে যেত। উদাহরণ দিলাম যাতে বুঝেন কোরআন শরীফ বোধগম্যতার সাথে পড়া এবং কাজে লাগানো উচিত। পবিত্র কোরআন সূরা নামলে বলেছে অধ্যায় 27 আর 92 যে আমি নির্দেশ পেয়েছি আল্লাহ সুবহান আল্লাহ তাআলা হতে পবিত্র কোরআনের আয়াত বারবার পাঠ করে শোনাতে, এবং যেসব ব্যক্তি নির্দেশিকা পেল এটা তাদের জন্য ভালো। ইনশাল্লাহ আমি আশা করি আমাদের সকল মুসলিম এবং অন্যান্য ভাইয়েরাও আজ হতে প্রতিজ্ঞা করবেন ইনশাআল্লাহ, যদিও এটা আগে আমরা করিনি, আজ হতে আমরা পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়া শুরু করব। যদি আমরা আরবি না জানি আমরা সেই অনুবাদই পড়ব যে ভাষা দিয়ে আমরা ভালোভাবে জানি। আসুন সিদ্ধান্ত নেই যে আমরা পবিত্র কোরআন পড়ব এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যে আমাদের হেদায়াত করুন। প্রথমে পবিত্র কোরআনের বার্তা বোঝা লাগবে এবং পরে তা কাজে লাগানো লাগবে। আমি আমার কথা শেষ করতে চাই আমাদের প্রিয় নবীর একটি উদ্ধৃতির মধ্য দিয়ে, যা সহিহ বুখারীতে আছে ভলিউম 6 হাদিস নম্বর 545 এ বলেছে, যে অল্প লোকের মধ্যে উত্তমরা যারা নিজে কোরআন শেখে এবং অপরের মধ্যে জ্ঞানটি বিলিয়ে
দেয়।
আমি আপনাদের হোস্ট এবং সঞ্চালক। এই প্রশ্নোত্তর পর্বে আমি সঞ্চালন করব পুরো পর্বটি আমাদের দর্শকবৃন্দ এবং আজকের বক্তা ডক্টর জাকির নায়কের মধ্যে। আমাদের আজকের বক্তার কাছ হতে বেশি পরিমাণ প্রশ্নের উত্তর আদায় করে নেওয়ার জন্য সবাইকে আমি নিম্নোক্ত নিয়মগুলি অনুসরণ করতে বলব। প্রশ্ন করা হবে শুধুমাত্র একটি বিষয়ে, আল কোরআন শুধুমাত্র বোধগম্যতার সাথেই পাঠ করা উচিত, আজকের নির্দিষ্ট বিষয়ের বাইরে কোন প্রশ্ন গ্রহণ করা হবে না। আপনারা প্রশ্ন নির্দিষ্ট এবং তাড়াতাড়ি করবেন,
এটা পুরোটাই হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। একবারে মাত্র একটি প্রশ্ন করতে পারবে। দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাকে লাইনের পেছনে যেতে হবে। অডিটোরিয়ামে তিনটি মাইক দেওয়া হবে, দর্শকরা যাতে ঠিক মতো প্রশ্ন করতে পারে। দুটো পুরুষদের জন্য, আমার বামে এবং ডানে যারা মঞ্চের সামনে, এবং আরেকটি মাইক উপরে মহিলাদের জন্য দেওয়া হবে। যদি আপনি বক্তাকে প্রশ্ন করতে চান তবে কোন একটি মাইকের সামনে লাইনে এসে দাঁড়াবেন, প্রশ্নটি মাইকেই করবেন, মাইকটি যখন আপনার সামনে দেওয়া হবে আমাদের লোকের মাধ্যমে। আমরা একটি মাইক হতে একটি প্রশ্ন নিব ঠিক ঘড়ির গতির অনুসারে। লিখিত প্রশ্ন কাগজে লিখবেন, যা আপনারা পাবেন আমাদের ভলেন্টিয়ারদের কাছ থেকে যারা কিনা সারির দুই পাশেই আছে। আসুন প্রথম প্রশ্নটি আমরা মহিলা বিভাগ থেকে শুরু করি।
আল কোরআনের কিছু সূরা আলিফ লাম মিম দিয়ে শুরু কেন? আসলে এটার অর্থ কি আপনি কি বলবেন?
দন্তস্বরী করেছেন যে নির্দিষ্ট কিছু হরফের আসল অর্থটা কি, যা সুরাগুলি প্রথমে আসে, যেমন আলিফ লাম মিম ইয়াসিন হামিম, এগুলোর অর্থ কি? এই বর্ণগুলো পরিচিত মুকদ্দাস হিসেবে, এবং যদি বিশ্লেষণ করেন মোটমাট 29টি আরবি বর্ণমালা পাওয়া যায় আরবি ভাষায়। আপনি যদি গণেন হামজা এবং আলিফ দুটো বর্ণ, এবং আপনি যদি কোরআনে বিশ্লেষণ করেন 114টি সূরার মধ্যে 29টি সূরার ভেতরেই এ ধরনের সংক্ষেপ বর্ণ পাবেন। কখনো স্বতন্ত্রভাবে, মাঝে মধ্যে একগ্রীভাবে, দুয়ে তিনে চারে, সর্বোচ্চ পাঁচটিকে একগ্রী দেখা যায়। বিশ্লেষণ করলে এটাকে দেখা যায় তিনটি সূরায়, যেমন সোয়াদ অফ নুন, এটাকে দুটি মানের সমন্বয়ে আসতে দেখা যায় 10টি আলাদা সুরাতে, যেমন ত হা ত সিন ইয়াসিন এবং হামিম 7টি সুরাতে। এটাকে তিনটি সমন্বয় হিসেবে দেখা যায় তিনটি আলাদা ক্রম অনুসারে, যেমন আলিফ লাম মিম মোট 6টি সুরাতে, আলিফ লাম র 6 সুরাতে, এবং ত সিন মিম 2টি সুরাতে। এটা এমনকি 4টি সমন্বয় এসেছে সংক্ষেপ বর্ণ 2টি ভিন্ন সুরার ভেতর, এবং 5টি সমন্বয় হিসেবে 2টি সুরাতে, এবং বিভিন্ন সুরাতে সংক্ষেপ বর্ণের বিভিন্ন সমন্বয় দেখা যায়। মূল প্রশ্নটি হচ্ছে আসল প্রশ্নটা কি, এই সংক্ষেপ বর্ণগুলোর আসল মর্মটা কি? এগুলোর উপর বই এবং বান্ডিল বান্ডিল গবেষণা করা হয়েছে শুধুমাত্র এগুলোর অর্থ ব্যাখ্যা করতে। বান্ডিল বান্ডিল কয়েকটা কথা বলি, কয়েকটা বলা হয়েছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ বিশেষ কিছু শব্দের, যেমন নুন নূরের সংক্ষিপ্ত রূপ। কেউ বলে এটা স্বাক্ষর আল্লাহ সুবহানাল্লাহ তাআলার, কেউ বলে এটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সংক্ষিপ্ত নাম, কেউ বলে এটা নাম সুরার শিরোনামে। যা অনেকে বলে এটা ব্যবহার করা হয় ফরানি হিসেবে, ফরানি কাজ হল কোরআনকে সুন্দরভাবে সুসজ্জিত করা। কেউ কেউ বলে যে এই আরবি বর্ণগুলো, এগুলোর কোন সংখ্যাবাচক অর্থ আছে, এ কারণে এটা কোন সংখ্যাবাচক সংকেত আছে। আবার কিছু লোক বলে এই সংক্ষিপ্ত বর্ণগুলো, এগুলো জিব্রাইল আলাইহিসসালাম ব্যবহার করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণের জন্য, এবং এটা বর্তমানে ব্যবহার করা হয় পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য। এভাবে অনেক কারণ বলা যায়, কিন্তু সর্বোচ্চ যুক্তিযুক্ত কারণ হচ্ছে যাতে আমি সম্মত, যা একই রকম যা আরো আছে, এবং আমি পড়েছি হুয়ে কাফিবের যেমন যেমন খেয়ারিতে তেমন ইবনে তাইমিয়াতে, এরা দুজনেই পবিত্র কোরআনের উপর পণ্ডিত ব্যক্তি। পবিত্র কোরআন বলে সূরা ইমরানের অধ্যায় 3 আয়াত 7 যে পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত তারা যথেষ্ট স্থাপিত। আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত আছে অন্যরকম, কিছু আয়াত ভালোভাবে স্থাপিত নয়। উদাহরণস্বরূপ বলা যায় কুল হুয়াল্লাহু আহাদ, এটা প্রচন্ড জনপ্রিয় আয়াত। এটা কোন ধরনের বিতর্ক নেই। এটা বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, কিছু আয়াত যথেষ্ট স্থাপিত না, যেমন আলিফ লাম মিম ইয়াসিন ত নুন খফ এবং আরো অনেক। কিন্তু আমাদের দেখতে হবে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে, আমি পবিত্র কোরআনকে তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি, এই সব কিছুটা দুর্বল স্থাপিত আয়াত, তাদের অর্থ পবিত্র কোরআনের অন্য প্রতিষ্ঠিত আয়াতের উপর নির্ভরশীল। পবিত্র কোরআনের সর্বোত্তম ঘোষক কোরআন নিজেই। একটা জিনিসের উত্তর দেখা যাবে কোরআনের আরেক জায়গায় পাওয়া গেছে। গবেষকদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী যা আমি সর্বোত্তম উত্তর হিসেবে মানি তা হচ্ছে, যখন কোরআন অবতীর্ণ হয় আরবি শব্দ এবং কথা আরবরা তাদের ভাষার জন্য গর্বিত ছিল, ওই সময়ে তারা তাদের ভাষার জন্য গর্বিত ছিল। তাই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম ইয়াসিন হা মিম নুন কফ, যেভাবে আমরা বলি এ বি সি ডি এফ এল এম, আল্লাহ তাদের বলছেন এগুলোই তোমাদের বর্ণ, এই আরবি তো কোনো ভাষাই না, আর তোমরা তা নিয়ে গর্ব করো। তোমার ভাষার তুলনায় আলিফ লাম মিম ইয়াসিন তসিন হা মিম আল্লাহ সম্পুষ্ট করেন। সূরা বাকারার অধ্যায় দুই আয়াত 23 বলা আছে, এবং তোমাদের যদি কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সময় সময় অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, আর যদি তা না পারো এবং অবশ্যই তা তোমরা কখনো পারবে না, তাহলে আগুনকে ভয় পাও যা জ্বালানি হচ্ছে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাই আল্লাহ সংকোচন করেছেন যে এটা তোমাদের ভাষা, তোমরা আরো এটা তোমাদের ভাষা, আলিফ লাম মিম তসিন হা মিম, যা তোমাদের বর্ণ, তোমাদের বর্ণ নিয়ে আমি কোরআন রচনা করেছি। আল্লাহ সংকোচন করেন তোমরা আরো চেষ্টা করো এবং বানাও একটি মাত্র সুরা পবিত্র কোরআনের আয়াতের সমতুল্য, পুরোপুরো নয়। আল্লাহ সংকোচন করেন যে চেষ্টা করো এবং বানাও একটি সুরা আয়াত যা পবিত্র কোরআনের মতো, আর কয়েকটি সুরা সর্বোচ্চ তিনটি আয়াতে, অনেক সুরা আছে দশ আয়াতে। আল্লাহ সংকোচন করেন যে এই হরফ দিয়ে আমি পবিত্র কোরআন রচনা করেছি, আমি তোমাদের তৈরি করতে আহ্বান করছি সুরা যার কিছু আয়াত পবিত্র কোরআনের মতো। অনেকে চেষ্টা করলো কিন্তু ভয়ঙ্করভাবে বিফল হল। উদাহরণস্বরূপ বলা যায় মানব দেহ, মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাটির দ্বারাই তৈরি হয়েছে যা বিভিন্ন পরিমাণে বিন্যস্ত। প্রধান উপাদানগুলো মানুষের, মাটির, এমনকি পৃথিবীর একই রকমের। যে উপাদানগুলো মানুষের শরীরে থাকে মিনারেল কেমিক্যাল আপনি মার্কেটে যান এবং কিনে আনুন, চাইলের ভেতর কয়েক ব্যারেল পানিও ডালতে পারেন কিন্তু প্রাণ দিতে পারবেন না, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রাণ দিতে পারবেন। উপাদান সেটা কি আপনি বাজার থেকে কিনতে পারবেন, কম বেশি কয়েক হাজার টাকার মধ্যে পারবেন, কিন্তু আপনি প্রাণ দিতে পারবেন না, আপনি পারবেন না জন্মচক্র আপনার আয়ত্তে ঠিকভাবে চালাতে, নার্ভাস সিস্টেম কাজ করাতে। উপাদানগুলো কিন্তু সব একই রকমের কিন্তু আপনি প্রাণ দিতে পারবেন না। একইভাবে আল্লাহ বলেছেন এটা তোমাদের বর্ণ, আলিফ লাম মিম হা মিম ইয়াসিন এগুলো তোমাদের বর্ণ, আমি রচনা করেছি পবিত্র কোরআন, এটা সমগ্র মানব জাতি এবং জিন জাতির জন্য চ্যালেঞ্জ। চেষ্টা করো এবং বানাও একটি মাত্র সুরা যা কিনা কোরআনের সাথে তুলনাযোগ্য, এবং এটাই হচ্ছে কারণ যখনই এই সংক্ষিপ্ত বর্ণগুলো পবিত্র কোরআনে দেখা যায় সাথে সাথে এই শব্দের পরেই সেখানে পবিত্র কোরআনের গুণাগুণ প্রকাশ পায়। উদাহরণস্বরূপ সূরা বাকারার অধ্যায় দুই আর এক অধ্যায় বলা আছে
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফি,
এর অর্থ আলিফ লাম মিম এই সেই বই যেটার মধ্যে আছে এই বইয়ের নির্দেশিকা। কোরআন বলে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1 আলিফ লাম র, এটা সেই বই যা অবতীর্ণ করেছে মানুষকে নেতৃত্ব দিতে অন্ধকার থেকে আলোর পথে। কোরআনের গুণাগুণ এটাই যে এটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আসতে নেতৃত্ব দেয়। এ কারণে যেখানে সংক্ষিপ্ত বর্ণগুলো ব্যবহার করা হয়েছে এরপরে এই কোরআনের গুণাগুণ বর্ণনা। এছাড়া আল্লাহ আলম, আল্লাহ সব জানেন।
আসসালামু আলাইকুম, আমি রিয়াজ বলছি। সম্মানিত ডক্টর জাকির নায়েক, আমার প্রশ্নটি হচ্ছে, কোরআনের প্রতিটি হরফ পড়ার জন্য আমরা সওয়াব পাই বা দোয়া পাই, তার মানে কি ইবলিশ 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 পড়া যা কিনা কোরআনেও আছে, যে পড়বে সেও নেকি পাবে?
এই প্রশ্নের উত্তরটি হাদিসে আছে। আমি কথাটি আগে উল্লেখ করেছি তিরমিজি হাদিস নম্বর 1003, যে প্রতিটি কোরআনে হরফ পড়বেন এবং আপনি সওয়াব পাবেন। ভাই প্রশ্ন করেছেন, যদি আমি ইবলিশ 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 পড়ি তাহলে কি, যা পবিত্র কোরআনে আছে আমি কি সওয়াব পাব? ভাই আপনি যদি ইবলিশ 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 ত্রুটি পড়ার মতো বলেন তাহলে আপনি কোন সওয়াব পাবেন না, কিন্তু আপনি যদি ইবলিশ বুদ্ধগম্যতার সাথে পড়েন এবং বুঝেন যে ইবলিশ হচ্ছে শয়তান, সে হচ্ছে রেবেল, সে হচ্ছে রেবেল, সে আপনার শত্রু, তাহলে ইনশাল্লাহ আপনি সওয়াব পাবেন।
ভদ্রমহোদয় ও মহিলাগণ, আমার নাম অশোক কিশোরানী। বর্তমানে আমি একটি সুফি পত্রিকা আরিয়ামান সম্পাদনা করছি। ইসলামী সমালোচনা আমি একজন ছাত্র। সভাপতির অনুমতিক্রমে আমি প্রশ্ন শুরু করার আগে আমি কলেমা পাঠ করতে চাচ্ছি পবিত্র কোরআন শরীফ হতে এবং পবিত্র বেদ হতে।
ওম ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুঃ বরেণ্যম ভার্গবো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াত্। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ আল্লাহির রহমানির রহিম।
আমি সালাম দিতে চাই ডক্টর জাকির হোসেনকে, ধৈর্যের সাথে কথা বলা এবং পরিচালনা করা যা তিনি অত্যন্ত মুক্ত মনে করেছেন এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গ্রহণযোগ্যতার সাথে। একথা মনে রেখেই আমি প্রশ্নগুলো করছি। অনুষ্ঠানের মূল প্রশ্নটি হচ্ছে, আল কোরআন এটা কি বোধগম্যতার সাথে পাঠ করা উচিত? জানা হয়েছে এবং বরণ করে নেওয়া হয়েছে পবিত্র কোরআন শরীফকে মুসলিম জাতি এবং সত্তায় গত কয়েক শত বছর ধরে। পবিত্র কোরআন এতদিন চলে এসেছে এবং বর্তমানেও চলছে কোন রকম বোধগম্যতা ছাড়াই। এবং এর সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, যে এই ধরনের আমিষ খাওয়ার অনুমতি আছে? একবার এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আপনি একমত ছিলেন যে একজন সম্পূর্ণ শাকাহারী এবং একজন পরিবেশবাদী তিনি একজন পুরোপুরি মুসলিম হিসাবে জীবনযাপন করতে পারে, দয়া করে উত্তর দিন।
আমি ভাই জাকিরকে মঞ্চে এসে তার বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি।
ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন এবং আমি সেগুলো উত্তর দিতে চাই। তিনি প্রশ্ন করার আগে বেশ কিছু মন্তব্য করেছেন। সে বলেছেন, কোরআন কখনোই বোঝা যায়নি বিগত 1400 বছর ধরে। আমার তো মনে হয় না। পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ আগে বোঝা হয়েছিল, বেশিরভাগ মানুষই অনেক আগেই তা বুঝেছিল। এটার কারণে আমি অনেক আগে বলেছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সম্পর্কে, কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক বিষয়াদি ও বিশ্লেষণ সম্পর্কে। মানুষ আমায় জিজ্ঞেস করে, যদি এই হয় যে কোরআন বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাপারে বলেছে, তাহলে মুসলিমরা পিছিয়ে কেন? আলহামদুলিল্লাহ মুসলিমরা পিছিয়ে নেই। যখন কোরআন অবতীর্ণ হয় ইউরোপিয়ানরা 8th থেকে 13th শতাব্দী পর্যন্ত বলতো অন্ধকার যুগ। এটা বলতো ইউরোপিয়ানরা, পুরো পৃথিবী নয়। মুসলিমরা আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে ছিল এবং যে ধরনের জ্ঞান তারা পবিত্র কোরআন এবং হাদিস থেকে পেয়েছিল, তারা করল অসাধারণ গবেষণা, যাকে উল্লেখ করা যায় খুব অল্প সময়ে পরিশ্রমে তারা খুব উন্নতি করল। তাই আলহামদুলিল্লাহ মুসলমানরা শিখরে ছিল। এখন কিছু বছর ধরে সংযোগ সেতুটি কোরআন এবং মুসলমানের মধ্যে কিছুটা দুর্বল। বেশ কিছু মুসলমান কোরআন বোধগম্যতার সাথে পড়ে, কিন্তু বেশিরভাগই পড়ে না। এ কারণে উনি এটা বলেছেন, কেউ যদি আমায় জিজ্ঞেস করে যে মুসলমানরা আজকাল পেছনে পড়ে আছে, এটার কারণ হচ্ছে মুসলমানরা এখন পিছিয়ে আছে কারণ তারা কোরআন থেকে অনেকটা দূর সরে এসেছে এবং পশ্চিমাদের এগিয়ে যাবার কারণ দেখা গেছে যে তারাও তাদের ধর্মগ্রন্থ থেকে দূরে সরে গেছে। প্রশ্নে ফিরে আসি। আমার যতদূর মনে আছে একটি মন্তব্য ও একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল, একজন মুসলমান ভালো মুসলমান হতে পারে, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে একজন গরিব বাবুর্চি হয়েও, কিন্তু একইভাবে একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে ডাক্তার না হয়েও, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে প্রকৌশলী না হয়েও, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে আইনজীবী না হয়েও। একজন লোকের প্রকৌশলী হওয়ার দরকার নেই, একজন লোকের আইনজীবী হওয়ার দরকার নেই, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে শাকাহারী হয়েও, কিন্তু কিন্তু কেন আমরা মুসলিমরা মাংসহারী? এই উত্তরটি দেওয়া লাগবে। কেন আমরা মুসলমানরা মাংসহারী? তার কারণ হল, কারণ কোরআনে তা বলা আছে, ভালো জিনিস খাওয়া যা দেওয়া হয়েছে। কোরআন সূরা মায়দাতে অধ্যায় 5 আয়াত 1 এ বলে যে তোমরা চতুষ পর্যন্ত হালাল করতে পারো, তা ব্যতীত যা বিবৃত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 এ বলেছে, এতে বলে চতুষ পর্যন্তদের মধ্যে চিন্তা করার কিছু বিষয় আছে। আমি তোমাদের দেই পানীয় দুধ যা শরীর থেকে আসে, এবং খাওয়ার জন্য মাংস দেই। কিন্তু কেন ইসলামে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মানুষকে মাংস খেতে হালাল করেছেন? ব্যাপারে যদি খতিয়ে দেখেন, দাঁতের ব্যাপারটা, হিংস্র যে প্রাণীগুলো, বাঘ, চিতাবাঘ, বাঘ, চিতাবাঘ, সিংহ, তাদের তীক্ষ্ণ দাঁত আছে, তীক্ষ্ণ দাঁতের সারি, তারা শুধু মাংস খেতে পারবে, স্বাদ পাবে না। নিরীহ প্রাণীগুলোর দাঁতের সারি দেখেন, গরু, ভেড়া, ছাগল, তাদের চ্যাপ্টার দাঁত, তারা শুধু স্বাদ খেতে পারে, মাংস খেতে পারে না। যদি আপনি আয়নার সামনে যান এবং মানুষের দাঁতের সারিগুলো দেখেন, আমাদের তীক্ষ্ণ দাঁত আছে, চ্যাপ্টার দাঁত আছে, আমাদের মুখের সব ধরনের দাঁতেরই সুবিন্যাস করা আছে। যদি মহান সৃষ্টিকর্তা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র শাক হালাল করতেন, তবে কেন তীক্ষ্ণ দাঁত দিলেন? মানব দেহের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে, নিরামিষ এবং আমিষ। মাংসাহারী প্রাণীর পরিপাকতন্ত্র নিরামিষ হজম করতে পারে না, নিরীহ প্রাণীর পরিপাকতন্ত্র মাংস হজম করতে পারে না। যদি আল্লাহ আমাদের চাইত, যদি মহান সৃষ্টিকর্তা চাইত আমরা শুধু নিরামিষ খাই, তবে কেন আমাদের দুটো হজম করে পরিপাকতন্ত্র দিলেন? কেন ভাই প্রশ্ন করেছিলেন, যদি তুমি কাঁচা খাও তাহলে কি হবে? তাহলে প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন লাইনে দাঁড়িয়ে, কারণ এই নিরামিষ প্রক্রিয়ার উপর অনেক বড় বক্তৃতা দেওয়া যায়, অনেক বড়। এ ব্যাপারে আমরা হিন্দু অন্যান্য ধর্মের বড় বড় পণ্ডিতদের সঙ্গে কথা বলতে পারি একসাথে, সবগুলো উত্তরই আছে। তবে এটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। উনি বলেছেন যে তুমি কাঁচা খেলে তা খেতে পারবে না, আমি বলি যদি রান্নাও করা হয় তাও সেটা নিরপরাধী হজম করতে পারবে না। এ কারণে আপনারা পাগল গরু লোকের নাম শুনেছেন, রোটা কি জানেন? কিছু ব্যক্তি না বুঝে আমিষ জাতীয় খাবার নিরীহ প্রাণীকে খাইয়েছিল। এর মধ্যে দেখার বিষয় এই যে, যে তাদের সারি এবং পরিপাকতন্ত্র আলাদা দিয়েছেন তা সঠিক উদ্দেশ্যেই এবং যে দরকারি। আমরা যদি হিন্দু পুঁথি দেখি, হিন্দু পুঁথি বলে যে একজন মানুষ চাইলে আমিষ খেতে পারে। যদি আপনি আয়ুধীয় খণ্ডম পড়েন, আমি উদ্ধৃতি দিচ্ছি, লোকটি ছিল হিন্দু, আয়ুধীয় খণ্ডম অধ্যায় 20 অধ্যায় 26 অধ্যায় 94 যে রামকে বনবাসে পাঠানো হল, যখন রামকে বনবাসে পাঠানো হল সে বলল আমার তাহলে ত্যাগ করা লাগবে আমার খাবারের ধরন। এমনকি রাম যদি তার খাবারের তালিকা পরিবর্তন করতে পারে তাহলে হ্যাঁ, তাহলে রামও যা করে এসেছে। এরপরও যদি দেখেন, যে কারণে হিন্দুরা নিরামিষ ভোজী মতবাদের প্রতি এতটা আগ্রহী, নিরামিষ ভোজীরা খুবই নিরীহ হয়, কারণ জীবনের অন্যান্য প্রক্রিয়া সব ধরনের ভোজের প্রতি হাতছানি দেয়। তারা হিন্দুদের উৎসাহিত জীবনের অন্য প্রক্রিয়া যাওয়াতে বাধা দেওয়ার জন্য মূলত, এমনকি অনেক হিন্দুই গ্রহণ শুরু করেছে তাদের জীবনে সবজি ভোজন প্রক্রিয়া। জানেন, জীবন্ত প্রাণী হত্যা করা উচিত নয়, আমি আপনার সাথে সম্মত, জীবন্ত প্রাণী হত্যা করা খারাপ, এটা পাপ। এ কারণে নিরামিষ খাওয়া অনেক ভালো, প্রাণী হত্যা করে পাপ করার চাইতে। আমি একমত আছি, আপনি যদি পৃথিবীতে প্রাণী হত্যা ছাড়া বেঁচে থাকতে পারেন তাহলে আমি আপনার সাথে সম্মত। তাই আমি তাদের বলি, যেসব গাছগাছালি আছে বিজ্ঞান বলে তাদেরও নাকি প্রাণ আছে। আবার আমার ভাই কিছু প্রশ্ন করতে যাচ্ছেন, আমি পরিষ্কার বাংলায় আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে দয়া করে বাধা দিবেন না, আমি উত্তরগুলো বলছি, সাধারণভাবে উত্তরটা দেওয়া যায়, জানোয়ারের ভেতরে কিন্তু আত্মা থাকে না। ভাই এটা আমার ক্ষেত্র, আমি তুলনা বিজ্ঞানের ছাত্র, আমি অনেক পণ্ডিত অনেক পীর অনেক দরবারের সঙ্গে আলোচনা করেছি, যে প্রশ্ন তারা করেছে আমার কাছে তার উত্তর ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাপারটি হচ্ছে এটা প্রশ্ন উত্তর পর্ব, বক্তৃতার মাঝে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, যেহেতু আপনি বয়স্ক ব্যক্তি ভাই আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই আপনি এখানে সবসময় আসুন, কিন্তু আপনি যদি আমাকে সব উত্তর দিতে দেন এবং কোন আলোচনা থাকলে আপনি লাইনে শেষে এসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যাই হোক, জন্তু জানোয়ারের কোন আত্মা থাকে না, পশুর কোন আত্মা থাকে না, এবং এটা আসল যুক্তি যেটা নিয়ে তর্কের অবকাশ নেই। এমন লোক আছে যে তারপরও বিতর্ক করে যে গাছের প্রাণ আছে কিন্তু গাছও ব্যথা পায়, এ কারণে একটি গাছকে কেটে ফেলা একটি পশুকে হত্যা করা একই সমান। এখন বিজ্ঞান এগিয়ে গেছে, তারা জানতে পেরেছে যে গাছও কাটলে ব্যথা পায়, তারা কাটতে পারে এমনকি তারা খুশিও হয়, যুক্তি প্রতিষ্ঠিত। তো একজন লোক আমার বড় ভাইয়ের মতো, যার সাথে আমি সম্মত যে ঠিক আছে গাছের মধ্যে প্রাণ আছে, গাছ ব্যথা পায় কিন্তু গাছের তুলনামূলক অনুভূতি কম অন্য একটি পশু চাইতে, এ কারণে একটি গাছকে কাটা তুলনামূলক কম অপরাধ একটি পশু হত্যা চাইতে। এ কারণে বিতর্কের স্বার্থে আমি একমত আছি, গাছের অনুভূতি কম, কিন্তু এখানে একটি ব্যাপার আছে, ধরুন আপনার ভাই সে জন্মালো বুবা বধির হয়ে দুটি অনুভূতি নাই এবং কেউ তাকে খুন করলো, তাহলে আপনি কি যে গাছকে বলবেন ওজন সাহেব খুনিকে দয়া করে কম শাস্তি দিন, কারণ আমার ভাই দুটি অনুভূতি নাই? যুক্তিটা আসলে কিন্তু তা নয়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের খাবার জন্য ভালো জিনিস দিয়েছি, ওই ভালো জিনিসগুলো হালাল জিনিস, তোমরা খেতে পারো। তাই মুসলমানরা ওইসব আমিষ খেতে পারে যার অনুমতি কুরআন এবং হাদিসে দেয়া আছে। আশা করি সন্তুষ্ট।
সালামু আলাইকুম, আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই, যে আপনি বলেছিলেন যে অমুসলিমদের জন্য ভালো হয় যে যদি আমরা তাদেরকে আরবি বর্ণ সহ কোরআনের অনুবাদ দেই। আমরা জানি যে আমরা অজু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবো না, তাহলে কি তারাও অজু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবে? তাহলে তারা কি করবে? এবং আমার আরেকটি প্রশ্ন আছে, আপনি বলেছেন যে ভ্রমণের সময় পকেট কোরআন শরীফ পড়া উত্তম, তাহলে তা ধরতেও তো অজু লাগবে ঠিক না? ভ্রমণের সময় অজু করাও তো একটা সমস্যা ঠিক না?
প্রশ্নটি করেছেন যে আরবি কোরআন বা অনুবাদ পড়ার সময় আমাদের কি অজু করার প্রয়োজন নেই, এবং আরবি কোরআন অমুসলিমদেরকে দিলে তারা অজু ছাড়া দেবে কিভাবে? বোন শুধু যে অজুই দরকার আসলে তা নয়, এছাড়া অনেকগুলো অনেক ধরনের পন্থা আছে, বিভিন্ন পন্থা, এবং যখন উদ্ধৃতি দেওয়া হয় উদ্ধৃতিটি মানুষের জন্য নয়, এটা ফেরেশতাদের জন্য, যা আমি আগে উল্লেখ করেছি। তারা এটা প্রমাণ করেছে যে কোরআন ধরতে অজু লাগবেই। এখানে কিছুটা বিভ্রান্তি আছে এবং আমি আপনাদের অনেকগুলো উদাহরণ দিচ্ছি। এটা আসলে বলা হয়েছে ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য নয়, কিন্তু এটা নিয়ে বিভিন্ন মত আছে। উদাহরণস্বরূপ হানেফি, শাফি, মালিকি, হাম্বেলি প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে। হানেফি বলে যে অজু ছাড়া আমরা ধরতে পারবো না, কিন্তু এটা যদি একটা কাপড় দিয়ে মোড়ানো থাকে ধরতে পারবে। হানিফপন্থীরা বলে যে মলাটি নিজেই, শক্ত মলাটি নিজে এদের মাঝখানে আছে, তাই আপনি পবিত্র কোরআন ধরতে পারেন কাপড় ছাড়া, কারণ মলাট আছে। কেউ বলে কোরআন ধরতে পারেন কিন্তু কোরআনের আরবি বর্ণগুলো ধরতে পারবেন না। শাফিদের মধ্যে শাফি গবেষকরা বলেন পবিত্র কোরআনে মলাট থাকলেও আপনি তা অজু ছাড়া ধরতে পারবেন না, তারা মানা করে। মালিকি কিছুটা একই ধরনের কথা বলে, কিন্তু মালিকি বলে যদি একজন ছাত্র কোরআন শিখতে চায় এবং একজন শিক্ষক যদি কোরআন শিক্ষা দিতে চায়, অজু ছাড়া তারা কোরআন ধরতে পারবে, এমনকি জানাজার সময়ও অথবা অনুষ্ঠানের সময়। মালিকি পন্থীরা বলে আপনারা ধরতে পারবেন যদি একজন ছাত্র কোরআন শিখতে চায়, যদি একজন শিক্ষক কোরআন শিক্ষা দিতে চায়, কারণ অন্যথায় যেসব মহিলারা কোরআনে হাফিজ হতে যাচ্ছে তারা ভুলে যাবে কিছুদিনের মধ্যেই। বিভিন্ন মত, হামরিপন্থীরও আলাদা মত। যদি আপনি দেখেন, দেখবেন যে জাহিরের মতাদর্শ অনুযায়ী তারা যা বলে, এবং ইবনে হাজম তিনি এই ব্যাপারটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন, ইবনে হাজমের মতে সে বলে যে কোন ধরনের পূর্ব শর্ত নেই, কোন ধরনেরই বাধ্যবাধকতা নেই, কোরআন ধরতে হলে, কিন্তু সব বিশেষজ্ঞের একমত যে অজু করা উত্তম। কিন্তু ইবনে হাজম অনুযায়ী অনেকগুলো হাদিস উদ্ধৃত করেছে। কোরআনের অনেকগুলো ব্যাখ্যায় বলে এমন কোন নির্দিষ্ট হাদিস নেই যা নির্দিষ্টভাবে বলে যে কোন পূর্ব শর্ত রয়েছে, আপনি এমনকি অজু ছাড়াও ধরতে পারবেন। এই ব্যাখ্যাটি হচ্ছে ইবনে হাজমের মত অনুযায়ী। অনেক ধরনের মতই আছে, কিন্তু যদি দেখেন এমনকি হাদিসেও খুব পরিষ্কারভাবে বলা আছে যে আপনাকে অবশ্যই তাহরিন, আপনাকে তাহির হতে হবে, তাহরিন শুদ্ধ। আপনি যদি আরবি শব্দটি ব্যাখ্যা করেন, এটা আসলে শুদ্ধদেরকে বোঝায়, এটা শুধু তাদেরকে বোঝায় না যারা কিনা অজু অবস্থায় আছে। এবং এই মন্তব্য আপনি পাবেন সৈয়দ আলমদুদ্দিন, দাউদুল কোরআনে, চামস পিজাদার, ইবনে হাফিজে, যেমন শরীতে অনেক জায়গায়। এগুলো মূলত বলে আপনাকে আনুষ্ঠানিক অপবিত্রতা থাকা উচিত নয়। যদি আপনি একমত হন হাদিসটি সহি, তাহরিনের অর্থ হল আপনার আনুষ্ঠানিক অপবিত্রতায় থাকা উচিত নয়। আপনি যদি আনুষ্ঠানিক অপবিত্রতা থাকেন এবং এটা যদি সহবাসের পর হয় বা আপনি যদি চক্রবৃত্ত থাকেন, তখন ধরা উচিত নয়। এটা হচ্ছে ওই সহি হাদিস মতে। এটা বোঝায় না যে আপনার অজুতেই থাকা লাগবে, কিন্তু এগুলো বিভিন্ন মত, আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন তারা এভাবে ভেবেছে কেন। আমি তাদের সাথে একমত যে অজু করা সর্বোত্তম ব্যবস্থা, কিন্তু অজু ছাড়া ধরা হারাম না, কারণ পবিত্র কোরআনে কোন আয়াতে তা বলা নেই, এমনকি কোন সহি হাদিসেও তা বলা নেই। এবার আসি অমুসলিমদের ধরার ব্যাপারে। ইবনে হাজম অনুযায়ী একজন মুসলিমও আনুষ্ঠানিক অপবিত্রতায় ধরতে পারে, এটা ঠিক বা ভুল আপনি তার বই থেকে যাচাই করতে পারেন। কিন্তু আপনি যদি সম্মত হন একজন অমুসলিমও ধরতে পারবে, কিন্তু যে ব্যাপারটি নিয়ে আমি এগোতে যাচ্ছি, কোরআনে যা বলে আহ্বান করুন জ্ঞান ও উপদেশের মাধ্যমে উত্তম রূপে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। আপনি যদি দেখেন পবিত্র কোরআন চ্যালেঞ্জ করেছে, একটি চ্যালেঞ্জের কথা বলেছি আলিফ লাম মিম নিয়ে, যে পবিত্র কোরআনে একটি সূরা চেষ্টা করে বানাও, যদি সব মানুষ একত্রিত হয়। কোরআন সূরা ইসরা বলে অধ্যায় 17 আয়াত 88-তে, যদি সব মানুষ ও জিন একত্রিত হয়ও, তবুও তারা পবিত্র কোরআনের একটি আয়াত রচনা করতে পারবে না। এবং আবারও পবিত্র কোরআন সূরা নিসায় অধ্যায় 4 আয়াত 82-তে বলেছে,
আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।
এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। তাই কোরআন চ্যালেঞ্জ করে যারা কোরআনে বিশ্বাস করে, অমুসলিমরা, তোমরা যারা কোরআনকে গুরুত্বের সাথে নাও না, এটা আল্লাহ ছাড়া অন্যকে রচনা করলে এখানে বৈপরীত্য থাকত। তো যখন অমুসলিমরা কোরআনকে যাচাই করতে চায় এবং আল্লাহ চ্যালেঞ্জ করেন, সাধারণভাবে তাকেই তা ধরতে হয়, সে কোরআন ধরা ছাড়া এটা যাচাই করতে পারে না। আল্লাহ যখন তাদের শর্ত দেয় এবং তারা ধরতে পারে, আমরা কেন তাদের বাধা দেব? এবং আল্লাহ যখন আসেন বিচার কার্যে কিয়ামতের দিনে, আমি আগেও বলেছি আমি আমার প্রিয় নবীর সাথে একসাথে থাকব। যখন আমাদের প্রিয় নবী কোরআনের আয়াত অমুসলিমদেরকে দিয়েছেন, আপনি কি মনে করেন আপনি নবী থেকে পবিত্র, নবী চেয়ে পবিত্র? নবী অমুসলিমদেরকে আয়াত দিয়েছেন, আমরা কেন দিব না? আপনি যদি কোরআন বিশ্লেষণ করে বুঝে পড়েন বা সহিহ হাদিস পড়েন, আপনি বুঝতে পারবেন যে আমাদের উচিত কোরআনের বার্তা সমগ্র মানব জাতির নিকট পৌঁছে দেওয়া, এবং অমুসলিমদের কাছেও। আশা করি উত্তর বুঝে পেয়েছেন।
জনাব ডক্টর জাকির নায়েক, আপনার আজকের অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য আমি আমার অন্তরের অন্তস্থ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাকে এবং অন্যান্য যারা উপস্থিত আছেন এবং তিনি আমাদের সবাইকে যেন তৌফিক দেন আপনার কথাগুলো ঠিকমতো বাস্তবায়ন করার। আমি আমার প্রশ্নে আসি। আমি প্রশ্ন করতে চাই, পূর্বসূত্র ধরে আমি প্রশ্ন করতে চাই, কিছু অমুসলিম লোক বলে যে কোরআন আমরা আজকে মুসলিমরা ধারণ করি এটা তৃতীয় খলিফার তত্ত্বাবধানে সংকলিত হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু, তারা বলে কিভাবে তুমি এটা প্রমাণ করবে এটা আল্লাহর বাণী, দয়া করে বলুন।
ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে অনেক অমুসলিমই আছে যারা জিজ্ঞেস করে যে পবিত্র কোরআন শরীফটি তোমাদের কাছে আছে তা তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু কর্তৃক সংকলিত ও অনুমোদিত এবং বাকি নকলগুলো পুড়িয়ে ফেলেছেন। সাধারণভাবে অনেক ধরনের কোরআন ছিল এবং তার মধ্যে একটি মাত্র অনুমোদিত ও সংকলিত হয়েছে হযরত উসমান কর্তৃক, এ কারণে অনেক সংস্করণ এবং তোমাদের কাছে এটি হয়তো আল্লাহর বাণী নয় ইত্যাদি ইত্যাদি।
কিভাবে এটা আল্লাহ বাণী তা বুঝতে চাইলে আপনারা আমার ভিডিও কাছে দেখতে পারেন ইজ দ্য কোরআন দ্য ওয়ার্ড অব গড, যে কোরআনকে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন যে এটা আল্লাহ তাআলার বাণী। এবার আসি, সে কি পুড়িয়েছিল বা সংকলন করেছিল? এটা বলা খুবই ভুল হবে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা সেই লোক যে কোরআন সংকলন করেছিল, অনুমোদন দিয়েছিল। মূলত কোরআন সংকলিত হয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে। যখনই পবিত্র কোরআনের কোন আয়াত প্রিয় নবীর প্রতি অবতীর্ণ হত, তিনি তাৎক্ষণিক মুখস্থ করতেন, তারপর সাহাবাদের নিকট উপস্থাপন করতেন, তারপর সাহাবারা মুখস্থ করত, এবং সাথে সাথে প্রিয় নবী তার সাহাবাদেরকে লিখে রাখতে বলতেন, এবং লেখা শেষ হলে নবীজি তা যাচাই করতেন। আমরা জানি যে নবী নিরক্ষর ছিলেন, তিনি লিখতে পড়তে জানতেন না, কিন্তু তিনি যাচাই করতেন। যেমন প্রথম যে দুটি আয়াত নাজিল হয়েছিল সূরা ইকরা সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1 ও 2,
ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক,
তিনি এটা বললেন, সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তারা লিখল। তার লেখার পর নবীজি বললেন এবার পড়ো, তারা পড়ল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ঠিক আছে, কোন ভুল থাকলে তিনি ঠিক করতেন, যাই অবতীর্ণ হতো তিনি সাহাবাদের বলতেন, তিনি তা মনে রাখতেন, সাহাবারা তা মনে রাখত, তিনি সাহাবাদের স্মরণ শক্তি পরীক্ষা করতেন যে ঠিকমতো তারা স্মরণ করেছে কিনা। তারপর লেখার পর তিনি তাদের জিজ্ঞেস করতেন, লিখিত জিনিসটি শুদ্ধতা তিনি যাচাই করতেন। এবং যখন বিপ্লব শুরু হল, তিনি সাহাবীদের বললেন যে পবিত্র কোরআনের আয়াতটি অমুক সুরার অমুক আয়াতের পরে বসবে, এগুলো ছিল স্বর্গীয়। কারণ যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছিল তাতে আমরা সূরা ইকরার 1 ও 2 আয়াত যেখানে আছে তা আমরা পেতাম না। তাই এটা অবতীর্ণ হওয়ার পর নবীজি যখন এটা পুরো যাচাই করলেন, তিনি বললেন এই আয়াত এই সূরার মধ্যে যাবে, এবং এখন যা আমাদের কাছে আছে ক্রমটি বেহেশতে রক্ষিত লয়ে মাহফুজের ক্রমের অনুরূপ। আমাদের এটা বুঝতে হবে যে প্রতি রমজানে জিব্রাইল আলাইহিস সালাম পুনরাবৃত্তি করতেন এবং নবীও পুনরাবৃত্তি করতেন যা অবতীর্ণ হয়েছিল জিব্রাইল আলাইহিস সালামের সাথে। এবং নবীজির মৃত্যুর আগের রমজানে কোরআন দুবার পুনরাবৃত্ত হয় ক্রমানুসারে। তাই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী এসেছে এবং তার ইচ্ছার ক্রমানুসারে। কিন্তু যার উপর এটা লিখিত, কোরআনের কিছু আয়াত লেখা হয়েছিল উটের গতিতে, কিছু রোদে পোড়ানো চামড়ায়, কিছু চাচা চামড়ায়, এবং কিছু লেখা হয়েছিল পাতলা পাথরের টুকরোয়, কিছু লেখা হয়েছিল তাল পাতায়, কিছু তরবারি ফলায়, বিভিন্ন জিনিসে। নবীজি বলার পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে ইয়ামামা যুদ্ধের বেশ কয়েক বছর পরে সেখানে অনেক হাফেজ ছিলেন যাদের কিনা কোরআন মুখস্থ ছিল, যাদের অনেকেই যুদ্ধে মারা গিয়েছিল, এবং এই সমস্যাটা তখন যথেষ্ট পীড়া দিচ্ছিল হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহা দুজনেই। তখন হযরত আবু বকর আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুক সব লেখককে ডাকলেন, যারা লিখেছিল যখন প্রিয় নবী তাদেরকে বলতেন, এবং তিনি এমন একজনকে দায়িত্ব দিলেন যার ভালো লেখনী ভালো মুখস্থবিদ্যা ছিল। তিনি বললেন তোমার দায়িত্ব হল সবগুলো উপাদান একত্রিত করা এবং একটি উপাদানে নিয়ে আসা। কোরআন সংকলিত ছিল এবং বিন্যস্ত ছিল আগে থেকেই, এটা শুধুমাত্র একত্রিত করা হলো পাথর চামড়া ইত্যাদি হতে। যা কিনা সম্পূর্ণ তত্ত্বাবধানে ছিল হযরত জায়েদিন সাবিদের, তার উপর শান্তি বর্ষিত হোক, অন্যান্য সাহাবাদের সাথে নিয়ে এই সবগুলো উপাদান হতে নকল করা হয়েছিল একটি উপাদানে ক্রমানুসারে। পুরো জিনিসটাকে একটা বইয়ের আকার দিতে হযরত আবু বকর এটা করলেন, কিন্তু ক্রম এবং অন্যান্য ব্যাপার আগে থেকে তৈরি করেছিল একই পাতাতে, এটা আবু বকর করেছিলেন তার উপর শান্তি বর্ষিত হোক। পরবর্তীতে এই সংস্করণটি হযরত উমরকে দেওয়া হয়েছিল তার দ্বিতীয় খলিফা হওয়ার পর, তার মৃত্যুর পর সে এটা তার কন্যাকে দিয়ে যায় হযরত হাফসা আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুক, যিনি নবীর স্ত্রী ছিলেন। হযরত উসমানের শাসনামলে আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুক বেশ কিছু মতানৈক্য ছিল মুসলিমদের মধ্যে, যা অনেক দূরে থাকত, যেখানে ইসলাম অনেক দেরিতে পৌঁছেছিল। তাদের সাথে অন্যান্য মুসলিমদের কোরআনের উচ্চারণ নিয়ে মতানৈক্য দেখা দিল। তর্কের অবসানের জন্য হযরত উসমান সবাইকে বললেন, আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে কোরআনের সঠিক সংস্করণটি মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। সে যা করল সে আবার ডেকে পাঠালো লেখকদের এবং হযরত হাফসার কাছ থেকে কপিটি নিয়ে নিল, তার উপর শান্তি বর্ষিত হোক, যে প্রিয়নবীর স্ত্রী ছিল এবং হযরত উমরের কন্যা ছিল। এবং সে লেখকদের ডাকলো এবং একটি কমিটি তৈরি করল আবার কপির জন্য। নকলের পর
সে মুসলিম বিশ্বকে বলল, আর যত নগদ তোমাদের কাছে আছে তা তোমরা পুড়িয়ে ফেলো। এটার কারণ হচ্ছে যে যতবার প্রিয় নবী পবিত্র কোরআনের কোন আয়াত উদ্ধৃত করেছেন অনেক সাহাবি তা লিখে রেখেছে, কিন্তু এটা সম্ভব না যে প্রত্যেক সাহাবি প্রত্যেকটি আয়াত জানত। যখন তিনি বলতেন সবাই হয়তো উপস্থিত থাকত না, কারো সংগ্রহে হয়তো বা 6,000 আয়াত ছিল, কারো বা 5,000 আয়াত ছিল, সে হয়তো বা ভেবেছে এই 5,000 আয়াতই পুরো কোরআন। এটা রোধ করতে এবং যাই তারা লিখেছিল নবী তা নিজে যাচাই করেনি, নবী সব সাহাবাদের কাছে যাননি, তুমি কি লিখেছ আমাকে দেখাও। তিনি যখন বলতেন সবাই লিখত, তিনি সবারটা যাচাই করেননি। যেহেতু নবী নিজে যাচাই করেনি সেহেতু সম্ভাবনা থাকে যে তাদের কাছে যেসব কপি আছে তাতে ভুল থাকতে পারে। এ কারণে হযরত উসমান বলেছিলেন অন্যান্য নকল পুড়িয়ে ফেলতে, এই জন্য না যে কোরআনের অনেকগুলো সংস্করণ আছে, কোরআনের একটি মাত্র অনুমোদিত সংকলিত কপি আছে যা কিনা নবী সময়ে তৈরি। একই সংস্করণ সম্পূর্ণ বিশ্বে ঠিকমতো ছড়িয়ে দেওয়ার জন্য সে মুসলিম উম্মার বিভিন্ন অংশে পৌঁছে দিতে চেয়েছিল। এরপরে যা হল, আরবরা যে কোরআন শরীফ পড়ত তাতে কোন তানবিন ধর্মী চিহ্ন ছিল না, কারণ আরবরা সর্বর্ণ ছাড়া পড়তে পারত, তানবিন ধর্মী চিহ্ন ছাড়া। এরপর পঞ্চম খলিফা আব্দুল মালেক মারওয়ান তার অধস্তন ইরাকের সরকার প্রধান ইউসুফ বিন আজাজ সে তানবিন ধর্মী চিহ্নগুলো বসালো, যাকে আমরা জের জবর পেশ বলি ইন্ডিয়াতে। এ কারণে যে যারা আরবীয় না তারা যাতে ঠিকমতো কোরআন পড়তে পারে, যারা আরবি ভাষা জানে না তারা এটা সহজে উচ্চারণ করতে পারবে। আমাদের কাছে এখন যেটা আছে এই সংস্করণটি আসনটি থেকে এসেছে, ওই সংস্করণটি থেকে কপি করা হয়েছে যা জায়েদ বিন সাবিতের তত্ত্বাবধানে করা হয়েছিল, এবং সংস্করণটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল, যার একটি তুর্কি জাদুঘরে আছে। আমরা এই দুটোকে যাচাই করলে দেখব একই রকম, কিন্তু সেটা হবে তানবিনমূলক চিহ্ন ছাড়া। কিন্তু তানবিনমূলক চিহ্নগুলো আলাদা, তার মানে এই না সম্পূর্ণ কোরআন আলাদা, কারণ কোরআন এক ধরনের আবৃত্তি। যদি কোন আরব ওই তানবিন ধর্মী চিহ্ন ছাড়া কোন আবৃত্তি করতে পারে, সে ওই কোরআন আবৃত্তি করতে পারে এবং এই কোরআন আবৃত্তি করতে পারে, তবে দুটোই 100% একরকম, পার্থক্য নেই। তাই আলহামদুলিল্লাহ যে কোরআন আমাদের কাছে আছে তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ তত্ত্বাবধানে সংকলন করা হয়েছে। সংকলনটি সত্যিকার অর্থেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক সংকলিত হয়েছে, এবং অন্যান্য অলংকার সমূহ করেছেন হযরত উসমান, এবং আল্লাহ কোরআনে যা বলেছেন তা সত্যি হয়েছে। তিনি সূরা হিজরে অধ্যায় 15 আয়াত 9 পরিষ্কারভাবে বলেছেন, আমি নিজে এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। এ পর্যন্তই।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যখন কোন অমুসলিম বলে যে কোরআন শয়তান লিখেছে তখন আমরা কি উত্তর দিব? ধন্যবাদ।
বোন প্রশ্নটি করেছে যে যখন অমুসলিমরা বলে যে কোরআন শরীফ শয়তান লিখেছে তখন কি উত্তর দিব? বোন, যদি ধরি শয়তান কোরআন লিখত তাহলে সে কেন বলতো? সূরা নাহলে অধ্যায় 16 98, যখন তোমরা কোরআন পড়বে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে কেন তা নিজে লিখে দেবে? এটা বলবে যে যখনই তোমরা আমার বই পড়বে বলবে হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করুন। সে কেন নিজের বইয়ে এই কথা বলবে? সে কেন নিজের বইয়ে নিজেকে অভিশাপ দিবে? পবিত্র কোরআনে আরো বলা আছে সূরা আরাফে অধ্যায় 7 আয়াত 200, যখনই শয়তান তোমাদের কোন প্ররোচনা দেয় তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। শয়তান কেন স্বয়ং তার নিজের বইয়ের কথা লিখবে যে যখনই আমি তোমাকে প্ররোচনা দিব তখনই তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, এবং শয়তানের কাছে আল্লাহ হচ্ছে আমাদের শত্রু, তাহলে সে কেন বলবে আমার শত্রুর কাছে যাও এবং আশ্রয় নাও? এবং যদি আরো বিশ্লেষণ করি, এই দোষারোপ নতুন দোষারোপ নয়, এই দোষারোপ অনেক পুরাতন, এবং এই ব্যাপারটি নবীর আমলে হয়েছিল, এমনকি প্যাগানদের ওই সময় বলেছিল এই গ্রন্থটি এসেছে শয়তানের কাছ থেকে। এ কারণে সূরা ওয়াকিয়ার একটি আয়াত আমি আগে বলেছিলাম অধ্যায় 56 আয়াত 77 থেকে 80, এটা অবতীর্ণ হয়েছিল মক্কা মুশরিকদের দোষারোপের প্রতি উত্তরে, যখন তারা বলল মুহাম্মদ শয়তানের কাছ থেকে বার্তা পেয়েছে। এবং এই বার্তার অর্থ হচ্ছে, আমি আবার উদ্ধৃত করছি, কোরআন হচ্ছে সবচেয়ে সম্মানিত গ্রন্থ, গ্রন্থটি ভালোভাবে রক্ষিত এবং সংরক্ষিত, কেউ এটা ধরতে পারবে না ব্যতীত যারা শুদ্ধ এবং পবিত্র, এটা বিশ্বপ্রভুর আসমানি কিতাব, বলা হয় এটা কিতাবিন মাকনুন, এই সুরক্ষিত গ্রন্থ যা কিনা লোহে মাহফুজে আছে, ফেরেশতা ছাড়া কেউ ধরতে পারবে না। যারা কিনা শুদ্ধ, আপনারা জানেন শয়তান শুদ্ধ না, তাই কুরআন বলে শয়তান কখনো লোহে মাহফুজের আশেপাশে আসতে পারবে না, তাই তার পক্ষে এটা করাই সম্ভব না। এটা আবারও নিশ্চিত করা হয়েছে পবিত্র কুরআনে সূরা শুআরায় অধ্যায় 26 আয়াত 210 থেকে 12, যে কোন শয়তান এই পবিত্র কুরআন ধরতে পারেনি, এই আসমানি কিতাব এটা সহ্য করতে পারেনি, তৈরিও করতে পারেনি, এবং এটা এত দূরে রাখা হয়েছে যে সে শুনতেও পায়নি। এবং কুরআন নিজেও বলে এই কিতাব শয়তানের নয়, প্রমাণ করতে যে এটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার গ্রন্থ। আপনারা ভিডিও কাছে দেখতে পারেন, ইজ দ্য কুরআন দ্য ওয়ার্ড অফ গড।
আসসালামু আলাইকুম, আমার নাম আলফাজ। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি সঠিক যে কোরআন খানি, যা হচ্ছে পুরো কোরআনকে একসাথে পড়া, কোন অনুষ্ঠানের শুরুতে অথবা কোন মুসলমানের মৃত্যুতে?
ভাই প্রশ্নটি করেছেন, এটা কি ঠিক আমরা কোরআন পড়ি কোনখানিতে, কোন অনুষ্ঠানের শুরুতে, কারো মৃত্যুতে? আমরা তারপর মুসলিমদের জিজ্ঞেস করি কোরআন কি কারণে অবতীর্ণ। কিছু লোক বলে এটা অবতীর্ণ করা হয়েছিল অনুষ্ঠানের শুরুতে পাঠের জন্য, বা কোন জানাজার অনুষ্ঠানে যখন মানুষ মারা যায়। আমার জানা মতে কোন শুদ্ধ হাদিসে বা কোরআন শরীফে কোন আয়াতে দেয় নাই যে নবীজি এরকম কোন কাজ করেছে। মানুষ তাদের জড়ো করে, সংগ্রহ করে এবং তারা কোরআনকে 100 মাইল গতিতে পড়তে থাকে। আমার কোন আপত্তি নেই, মানুষ যদি পুরো কোরআন খতম দিতে চায় আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু আমি যা বলি, আপনি যদি 30 জন লোককে ডাকেন কোরআন শরীফ পড়ার জন্য, প্রত্যেকে একটি করে পারা পড়বে আরবি বর্ণের, আমি তাদের বলি 60 জন লোক ডাকেন না কেন, পবিত্র কোরআনের একটি পারা পড়ার চাইতে এটা ভালো যে আপনি অর্ধেক পারা পড়ুন অনুবাদের সাথে, 60 জন লোককে ডাকুন। যদি কম লোক হয়, তারা যদি পারা প্রতি 1 ঘন্টা সময় নেয়, তাহলে তাদের বলুন 2 ঘন্টা সময় নিতে, 2 ঘন্টা সময় নিয়ে কোরআন শেষ করুন, সবাই মিলে শেষ করুন, এবং আরবি বর্ণগুলো পড়ুন, সেই সাথে অনুবাদগুলো পড়ুন। অবশ্যই যে কোরআন শরীফ বোধগম্যতার সাথে পড়ল, এটা তার উপকারে লাগবে, সে সওয়াব পাবে, অবশ্যই এটা তাকে সাহায্য করবে তার জীবনে, এটা তার জীবন দ্বারায় নির্দেশিকা রূপে কাজ করবে। যদি কেউ সম্পূর্ণ কোরআন শরীফ খতম করতে চায়, তাহলে সবাইকে নিয়ে অনুবাদ সহ এটা পড়লে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন।
সালাম আলাইকুম। আলোচনার এই বিশেষ অংশে আমার মনে একটি প্রশ্ন এসেছে যে, কিছু মুসলমান যারা সংক্ষেপক তত্ত্বে বিশ্বাস করে, কোরআনের কিছু পূর্বের আয়াতসমূহ যেগুলো মানসুখ সংক্ষেপণ করা হয়েছিল পরে অবতীর্ণ আয়াত দ্বারা, তারা বলে যে আল্লাহ প্রথমে ভুল করেছিল পরে তা শুদ্ধ করেছে, বিশেষ আয়াতগুলো
বোন যে প্রশ্নটি করেছে তা হচ্ছে, মুসলিমরা যে সংক্ষেপক তত্ত্বে বিশ্বাস করে কিছু রাত পরে অবতীর্ণ হয়েছিল এবং পূর্বের আয়াতগুলো ছিল সংক্ষেপক, তো প্রশ্ন থাকে যে আল্লাহ পবিত্র কোরআনে ভুল করে তা আবার শুদ্ধ করেছে কিনা। এটা হচ্ছে সংক্ষেপক তথ্য। এটা পবিত্র কোরআনে একটি আয়াতে বলা আছে সূরা বাকারায় অধ্যায় 2 আয়াত 106 এ, যে আমি কোন আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষায় উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি, এবং আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। একই বার্তা আবার বলা হয়েছে সূরা নাহলে অধ্যায় 16 আয়াত 101, যে আল্লাহ তাআলা কখনো ভুলিয়ে দেন না, কিন্তু তিনি প্রতিস্থাপন করেন এর থেকে উত্তম বা সমমান দিয়ে। আরবি শব্দ আয়াত, যার অনুবাদ করলে অর্থ তার আবর্তন অথবা বিজ্ঞান বা বাক্য। যদি এটাকে আমরা আবর্তন হিসেবে ধরি যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেনি যে পূর্বতন কিতাবগুলোকে ভুলে যেতে, এবং এটাকে প্রতিস্থাপন করেছে যে কিতাবটি উত্তম বা সমান তা দিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে এই তুলনার জন্য আমরা যদি পূর্বের কিতাবগুলোর কথা বলি, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো প্রতিস্থাপিত হয়েছে সর্বশেষ আসমানি কিতাব পবিত্র আল কুরআন দিয়ে। স্বাভাবিকভাবেই কোন মুসলিমের এতে দ্বিমত নেই। যদি আপনি আয়াত শব্দটাকে কোরআনের বাক্য রূপে গ্রহণ করেন, তাহলে কোরআন বলবে যে আমি পবিত্র কোরআনের কোন আয়াত বিস্তৃত করিয়ে দিই না, কিন্তু আমি প্রতিস্থাপন করেছি এর থেকে উত্তম বা সমমান দিয়ে। আয়াতকে যদি পবিত্র কোরআনের বাক্য হিসেবে মানা হয়, তার মানে বোঝায় পরবর্তী আয়াতগুলো উত্তম বা সমমান। কিন্তু এটা বোঝায় না যে যে আয়াতগুলো পূর্বে অবতীর্ণ হয়েছিল এখন তাদের গ্রহণযোগ্যতা নেই এবং এটা পরস্পর বিরোধী। অনেক মুসলিমই আছে যারা সাধারণত ভুল বুঝে এই দ্বিতীয় ব্যাখ্যাটি এবং তারা বলে এভাবে যে আয়াতগুলো পূর্বে অবতীর্ণ হয়েছিল সেগুলোকে সংযত করা হয়েছে, ওগুলোর মধ্যে ভালো কিছু নেই, ওগুলো মানা উচিত নয়। আমাদের মানতে হবে একই আয়াত যা এক বিষয় নিয়ে আলোচনা করে এবং যা সর্বশেষ অবতীর্ণ এবং তারা অনুভব করে যে আয়াত পূর্বে অবতীর্ণ তার সাথে পরে অবতীর্ণ আয়াতের অসামঞ্জস্যতা দেখা যায়। এ কারণে মুসলমানদের উচিত শুধুমাত্র শেষেরটা অনুসরণ করা, আগেরগুলো নয়। এই ধারণা নিয়ে বেশ কিছু ভুল বুঝাবুঝি আছে। একটা উদাহরণ দেওয়া যাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু অবতীর্ণ করেছেন, পরবর্তীতে তিনি আয়াত নাজিল করেছেন যা একই বিষয়ে কথা বলে, কিন্তু এর মানে এই নয় যে এরা পরস্পর বিরোধী। তিনি আপনাদের অতিরিক্ত তথ্য দিচ্ছেন, অতিরিক্ত তথ্যাদি দেওয়ার পর যে আয়াতগুলো পরবর্তীতে নাজিল করা হয়েছিল তা পরিপূর্ণ ওই বিষয়ে বলার জন্য, কিন্তু তার মানে এই নয় যে এটা পূর্বের আয়াতের সাথে অসঙ্গতি প্রকাশ করে। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করতে পারেন কি না আমি একটু চ্যালেঞ্জের কথা বলেছিলাম প্রশ্নের উত্তরে, এর মতো একটি সুরা তৈরি করো। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সুরা ইসরা অধ্যায় 17 আয়াত 88-তে যে যদি সকল মানব এবং সকল জিন তারা একত্রিত হয় তারা পবিত্র কোরআন শরীফের মতো কোনো কিছু তৈরি করতে পারবে না। একই কথা বলা হয়েছে সুরা তুরে অধ্যায় 52 আয়াত 34-এ, তুমি তৈরি করতে পারবে না পবিত্র কোরআন যদিও সমগ্র মানব জাতি এবং জিনও একত্রিত হয় তোমরা তৈরি করতে পারবে না পবিত্র কোরআন। তারপরে এই চ্যালেঞ্জকে আরো সহজ করা হয়েছে সুরা হুদে অধ্যায় 11 আয়াত 13-তে যে এমনকি তোমরা তৈরি করতে পারবে না মাত্র 10টি সুরা। এরপর সুরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38-এ চ্যালেঞ্জকে আরো সহজ করা হয়েছে তোমরা এমনকি একটি সুরা তৈরি করতে পারবে না। এবং একই ব্যাপার সুরা বাকারায় অধ্যায় 2 আয়াত 23-24-এ যা আমি আগে বলেছি চ্যালেঞ্জ আরো সহজ করা হয়েছে তোমরা এমন কোন সুরা তৈরি করতে পারবে না যা কিনা পবিত্র কোরআনের একটি আয়াতের সমমানের। সুরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38-এ বলেছে কোরআনের মতো সুরা তৈরি করতে পারবে না। সুরা বাকারায় অধ্যায় 2 আয়াত 23-24-এ বলেছে তোমরা এরকম একটি সুরা তৈরি করতে পারবে না যার কিছু শব্দ কোরআনের মতো। চ্যালেঞ্জ সহজতর হয়েছে, এটা বোঝায় না যে পূর্বতর চ্যালেঞ্জগুলো মোটেই কাজে ছিল না। ধরুন আমি এক লোককে বললাম যে বোকা, ওহে বোকা মানুষ তুমি তো 10 পাশ করবে না। কয়েক মিনিট পর আমি বুঝলাম সে আরো বোকা। আমি বললাম তুমি তো 5-এর গড়েও পাশ করবে না। তারপর আমি বললাম তুমি তো 1-এর গড়েও পাশ করবে না। তারপর আমি বললাম তুমি নার্সারি কেজিতেও পাশ করবে না। এটা স্ববিরোধিতা বোঝায় না, কিন্তু আমার শেষ উক্তিটি যে তুমি নার্সারি পাস করতে পারবে না এটা আগের দুটি উক্তিরই সমর্থক। যখন আমি বলি তুমি নার্সারি পাস করতে পারবে না এটা তখন সহজে বোঝা যায় যে তুমি ক্লাস 1 পাস করতে পারবে না, 5 না 10 না। এটা পরস্পর বিরোধী বোঝায় না, যখন আমি বলি তুমি ক্লাস 10 পাস করতে পারবে না তুমি কেজি ক্লাস পাস করতে পারবে না এটা পরস্পর বিরোধী হয় না। বিরোধিতা হচ্ছে সে ব্যাপার যাতে আপনি কোনো মিল রক্ষা করতে পারবেন না। কোরআনের দুটি আয়াতে যদি একই ধরনের মিল রক্ষা করা হয় তাহলে এটা বিরোধিতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জটিকে সহজতর করেছেন। কিছু লোক বলে না প্রথম যে আয়াতটি সুরা ইসরার অধ্যায় 17 আয়াত 88 এটা ভুল, এটা এখন মানা উচিত নয়। মানুষ বুঝে না, তারা মনে করে এটা সমস্যা আছে কারণ তাদের বোধগম্যতার অভাব। এটা অসামঞ্জস্যতা না, অসামঞ্জস্যতা সেটা যেটা বিপরীত। আপনাদের আরেকটি উদাহরণ দিই, মাদকদ্রব্যের উপর নিষেধাজ্ঞা কোরআনে বিভিন্ন স্তরে বর্ণিত আছে। প্রথম যে আয়াতটি মাদকদ্রব্যের উপর বর্ণিত তা সুরা বাকারায় অধ্যায় 2 আয়াত 219-এ বলা আছে যখন তোমাকে তারা মদ ও জুয়ার কথা জিজ্ঞেস করে তাদেরকে বলো এখানে লাভ ক্ষতি দুটোই আছে কিন্তু লাভের তুলনায় ক্ষতি অনেক বেশি। মাদকদ্রব্য সম্পর্কে এরপরে বলা আছে আপনারা দেখবেন বার্তাগুলো বিভিন্ন স্তরে এসেছে। আরব সমাজকে সুসভ্য করার জন্য তখন এটা ভাবে দরকার ছিল, তারা ছিল মদ্যপায়ী, তারা ছিল জুয়ারি, ব্যাপারটা একবারে ঠিক করে ফেলার মতো ছিল না। দ্বিতীয় যে আয়াতটিতে মাদকদ্রব্যের কথা বলা হয়েছে সুরা নিসার অধ্যায় 4 আয়াত 43-এ আছে যে নেশাগ্রস্ত অবস্থায় প্রার্থনা করো না, প্রার্থনার সময় কোন মাদকদ্রব্য সেবন হারাম। এবং সর্বশেষ বার্তাটি হচ্ছে যা সুরা মায়দায় অধ্যায় 5 আয়াত 90-এ আছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে মুমিনগণ,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু,
এসব মদ জুয়া সমূহ, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরসমূহ, এগুলো শয়তানের কাজ, অতএব কল্যাণের জন্য তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর মদের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপিত হয় 100 বার। এটা এই বোঝায় না যে এই আয়াত পূর্বটির সাথে বিরোধিতা করে। যদিও আগের আয়াত ঠিক ছিল যে মদের মধ্যে লাভ ক্ষতি দুটোই থাকে, কিন্তু ক্ষতিটা লাভের চেয়ে বেশি, তাই এটি উচিত না। এমনকি দ্বিতীয় আয়াত যখন নাজিল হয় সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলে যে অসুস্থ মস্তিষ্কে তুমি প্রার্থনা করো না। যে মানুষেরা ভুল বুঝে, যদি কোরআন বলে যে নেশা করে কখনো প্রার্থনা করো না, তার মানে প্রার্থনা না করলে মদ খাওয়া যাবে, এটা হচ্ছে একটা ভুল ধারণা। যদি কোরআন বলতো যে অসুস্থ মস্তিষ্কে প্রার্থনা করো না, যখন তুমি প্রার্থনা করছো না তখন মদ খেতে পারো, তাহলে ব্যাপারটা অসামঞ্জস্যতা থাকত। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি জানেন তিনি কি নাজিল করছেন, তিনি ভুল করতে পারেন না। এ কারণে এই দুটো আয়াতের মধ্যে যে সামঞ্জস্যতা আছে তারা ভাবল যে এ দুটো অসামঞ্জস্য, তাদের অন্য আয়াতটি অনুসরণ করা ঠিক না। উদাহরণস্বরূপ যদি বলি, আমার বন্ধু যখন তুমি ভ্রমণ করছো নিউ ইয়র্কে যেও না, তারপর বললাম ইউএসএ তে যেও না, তারপরে আমি বললাম যে তুমি আমেরিকাতে যেও না, আমেরিকা মহাদেশে, আমি সব বেরিয়ে দিই না, আমি আপনাদের তথ্যের পর তথ্য দিচ্ছি। প্রথমে আমি বললাম নিউ ইয়র্কে যেও না, ইউএসএ তে যেও না, আমেরিকা যেও না, যখন আমি বললাম আমেরিকার মধ্যে কোথাও যেও না, ইউএসএ এর মধ্যে ছিল, কানাডার মধ্যে ছিল, নিউ ইয়র্কের মধ্যে ছিল, যখন আমি বলবো যে আমেরিকার কোন প্রদেশে যেও না, তখন এটা বলা যথেষ্ট। এবং আমার আর বলা লাগবে না ইউএসএ যেও না, নিউ ইয়র্কে যেও না, যেহেতু কোরআনে বলেছে যে মদ পুরোপুরি নিষিদ্ধ। এর মধ্যে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 যে প্রার্থনার সময় এটা হারাম, কিন্তু তার মানে এই নয় যে এটা স্ববিরোধী, এটা আপনাকে আরো তথ্য দিচ্ছে। এ কারণে যারাই বলে যে পবিত্র কোরআনের অনেক আয়াতই স্ববিরোধী, এ হচ্ছে প্রকৃত অর্থ অ্যাপ্লিকেশন তত্ত্বের, তাহলে তারা কোরআন বুঝতে বিফল হয়েছে। কারণ সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82 বলা আছে
আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদিগাইরিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা।
এটা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ হতে হতো তবে এতে অবশ্যই বৈপরীত্য থাকত। এখানে মানজুকের মতো অনেক কিছু আছে, মানজুক বৈপরীত্য বোঝায় না, এটা বোঝায় উন্নত তথ্য। উত্তরটি শেষ।
ভাই জাকির, আমার প্রশ্ন হচ্ছে সব মুসলমান একই কোরআনের অনুসারী, তাহলে তাদের মধ্যে এত বিভাজন কেন?
ভাই প্রশ্নটি করেছেন যে সব মুসলিম যদি একইমাত্র কোরআন অনুসরণ করে আলহামদুলিল্লাহ, তাহলে তো বিভাজন কেন? পবিত্র কোরআনে আছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا।
আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে একসাথে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ বলেন আল্লাহর রজ্জুকে ধারণ করো। আল্লাহর রজ্জু কোনটা? পবিত্র কোরআন। আল্লাহ বলেন যদি মুসলিম আল্লাহর রজ্জুকে ধারণ করে, এবং এটা বলেছে, এবং বলেছে একত্রিত ধরো, বিচ্ছিন্ন হও না, দ্বিগুণ জোর দিয়েছেন, একই তো একসাথে ধরা লাগবে এবং একত্রিত হয়ে ধরা লাগবে। যখন আমরা একজনকে জিজ্ঞেস করি, হতে পারে শিয়া, হতে পারে সুন্নি, হতে পারে হান্নাফি, সাফি, পবিত্র কোরআন বলে সূরা আনামে অধ্যায় 6 আয়াত 159 বলে যে যারাই নিজেদের ধর্মকে ভাগ করে আলাদা গোত্র করে, তোমাদের তাদেরকে কিছু বলার নেই, আল্লাহ তাদের সত্য বলবে। যখন আমরা কাউকে জিজ্ঞেস করি তুমি কে, কিছু মুসলমান বলে কে বলে হান্নাফি, কে বলে আমি সাফি, কেউ বলে হাম্বেলি, কেউ বলে মালেকি, কেউ বলে শিয়া, কেউ বলে সুন্নি, কেউ বলে আরাহানি। আমাদের প্রিয় নবী কে? সে কি সাফি, মালেকি, না শিয়া, না সুন্নি? সে একজন মুসলমান। পবিত্র কোরআনে সূরা ইমরানে অধ্যায় 3 আয়াত 52 তে বলে যে ঈসা আলাইহিস সালাম একজন মুসলমান। পবিত্র কোরআনে সূরা ইমরানে অধ্যায় 3 আয়াত 67 তে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি জিউজ বা খ্রিস্টান ছিলেন না, উনি ছিলেন মুসলিম। আমাদের প্রিয় নবী মুসলমান ছিলেন। কোনভাবে পবিত্র কোরআন বলে না যে তুমি হান্নাফি, সাফি, হাম্বেলি, মালেকি, আমাদের বলা উচিত। পবিত্র কোরআন বলে সূরা ফজিলত অধ্যায় 41 আয়াত 33
ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন,
বলুন আমি সেই যে আল্লাহর অনুগত, বলুন আমি মুসলিমদের অন্তর্গত। কোরআনে বলা আছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64 একই আয়াত যা আমাদের প্রিয় নবী অমুসলিম রাজাদের পাঠাতেন তাদেরকে ইসলামের দাওয়াতের জন্য। এখানে বলা হয়েছে
ফাকুলু সাদু বিআন্না মুসলিমুন,
আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলমান। নবী কখনোই সাক্ষ্য দেননি যে আমি হান্নাফি, আমি সাফি, আমি মালেকি, না, তিনি বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলমান। এরা সবাই বিখ্যাত মনীষী ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বেল। আলহামদুলিল্লাহ আমি তাদের শ্রদ্ধা করি, তারা বিখ্যাত মনীষী। মহান আল্লাহ তাদের গবেষণার জন্য তাদেরকে পুরস্কৃত করুক এবং শ্রমের জন্য ইনশাআল্লাহ তারা পুরস্কার পাবে। কিন্তু যদি কেউ প্রশ্নটি করে, কেউ যদি সম্মত হয় শিক্ষার সাথে, দর্শনের সাথে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বেলের, ইমাম মালিকের, আমার কোন আপত্তি নেই। কেউ যদি আবু হানিফার কিছু শিক্ষা গ্রহণ করে, ইমাম আবু হানিফা তার উপর শান্তি বর্ষিত হোক, ইমাম শাফি তার উপর শান্তি বর্ষিত হোক, ইমাম হাম্বেল তার উপর শান্তি বর্ষিত হোক, ইমাম মালিক তার উপর শান্তি বর্ষিত হোক, যদি কেউ কিছু দর্শন মেনে চলে আমার কোন আপত্তি নেই। কিন্তু কেউ যদি প্রশ্ন করে আপনি কে, আপনার তখন বলা উচিত আপনি মুসলমান। কিছু কিছু লোক মতানৈক্য প্রকাশ করে যে আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মা 73টি ভাগে ভাগ হবে, এবং হাদিসের উদ্ধৃতি যা আবু দাউদে আছে হাদিস নাম্বার 4579 এখানে বলে যে আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মা বিভক্ত হয়ে যাবে 73টি ভাগে। আমাদের নবী বলেছেন উম্মা বিভক্ত হবে, তিনি কখনো বলেননি তোমরা বিভক্ত হও। পবিত্র কোরআনে আছে বিভক্ত হয়ে না, ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। প্রিয়নবী কখনোই বলেনি বিভাজন করো, প্রিয়নবী বলেছেন বিভাজন হবে। এবং আরেকটি হাদিস, ত্রিমিজির কথা বলছি, হাদিস নাম্বার 171, মহানবী বলে আমার উম্মা 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে এবং তাদের সবগুলো দুজকে যাবে একটি বাদে। সাহাবীরা জিজ্ঞেস করল, হে নবী কারা যাবে না? নবী বললেন, যারা আমাকে অনুসরণ করবে এবং সাহাবীদের, যারা আমার ও সাহাবীদের সাথে আছে। তাই যে কেউ কুরআন শরীফ এবং হাদিসকে অনুসরণ করে সে সত্য পথে আছে, আমার কোন অভিযোগ নেই। যদি কেউ বিখ্যাত বিশেষজ্ঞদের বিশ্বাস করে, তাদের মন্তব্য যতক্ষণ পর্যন্ত মিল থাকে কুরআন ও সহিহ হাদিসের সাথে, সে বিশ্বের সবচাইতে বড় বিশেষজ্ঞ হোক না কেন, যদি আপনি তার কোন বৈপরীত্য কোরআন ও হাদিসের সাথে পান, তাহলে তাকে মানার দরকার নেই। যদি মুসলিম উম্মা পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়ে, তাহলে এই সমস্যা আর হবে না। আশা করি উত্তর পেয়েছেন।
এখনকার প্রশ্নগুলি সব চিরকুট হতে করা হচ্ছে। চিরকুটের প্রথম প্রশ্নটি হচ্ছে,
কেন পবিত্র কোরআন আরবিতে নাজিল করা হয়েছে? এবং যেভাবে আপনি সঠিকভাবে বের করেছেন যে আরবি ভাষা ছোটবেলা থেকেই আবশ্যক কারণে শিক্ষা নেওয়া উচিত, আইআরএফ এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে, বিশেষ করে আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার ব্যাপারে? এমটি আব্বাস, বিজনেস সেক্রেটারি অফ আরবিক একাডেমি, হায়দ্রাবাদ।
প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে, কেন পবিত্র কোরআন আরবিতে নাজিল করা হয়েছে, পবিত্র কোরআন যদিও এটা পুরো মানব জাতির জন্য অবতীর্ণ, পুরো মানবতার জন্য, যে কারণে এটা আরবিতে আছে তা হল পবিত্র কোরআন নাজিল হয়েছিল আরবে এবং ওই দেশেরই ভাষাতে এটা নাজিল করার প্রয়োজন ছিল, বিদেশি ভাষায় সম্ভব ছিল না। একইভাবে পূর্বের আসমানি কিতাবগুলো যেমন তাওরাত, জাবর, ইঞ্জিল, সেগুলো ছিল হিব্রু ভাষায়, ওই দেশের ভাষায়। যখনই কোন জনপদ আসমানি কিতাব অবতীর্ণ হয় সেখানকার ভাষা অনুযায়ী হয়। দুই নম্বর পয়েন্ট, কোরআন নাজিল হতে হলে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে তার মাতৃভাষাতে হওয়া উচিত। যদি কোরআন এমন একটি ভাষায় নাজিল হতো যা রাসূলের কাছে হতো বিদেশি ভাষা বা যার উপর নাজিল হতো, অবশ্যম্ভাবীভাবে যেসব লোক এসব ভাষা উত্তম জানত সেসব লোকের মাতৃভাষা হতো কোরআনের ভাষা, অবশ্যই তারা নবীকে বলতো যে তুমি কেন আমাদেরকে বইটি সম্পর্কে ব্যাখ্যা করছো যেটার ভাষা আমাদের মাতৃভাষা এবং এটা তোমার মাতৃভাষা নয়। কিন্তু স্বাভাবিকভাবেই এটা নাজিল করতে হয়েছে এমন একটি ভাষায় যা ছিল মাতৃভাষা সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যা ছিল আরবি। এছাড়াও আরবি ভালো ও পুরনো ভাষা, এটা একটি জীবন্ত ভাষা। 150 লাখেরও বেশি লোক এখনো আজকে আরবি ভাষায় কথা বলে, 150 লাখেরও বেশি লোক। অন্যান্য ভাষাগুলো যাতে অন্যান্য কিতাবগুলো আছে, পুরাতন হিব্রু, অ্যারামাইক, এগুলো সব মৃত ভাষা। শুধুমাত্র গুটিকয়েক গবেষক এই ভাষাগুলো জানেন। যদি কেউ গ্রন্থের লেখা বদলাতে চায় সহজ হবে, কেউ জানবে না। আজকে ধরুন কেউ যদি বদলাতে চায় আরবি কোরআন, এটা হবে অসম্ভব। প্রায় 150 লক্ষেরও বেশি লোক আরবি ভাষা জানে, তারা আরবি জানে। এটা হলো এখন একটি জীবন্ত ভাষা। আমি আগেও বলেছি আরবি হচ্ছে একটি উন্নত ভাষা, প্রতিটি শব্দের গভীর অর্থ আছে। মাঝে মাঝে আমাদের অনেক বাক্য বা শব্দের প্রয়োজন হয় এটার অর্থ বলতে গেলে। আরবি অনেক শব্দ, এটার মধ্যে যার অনেক অর্থ, অনেক সময় একের বেশি ব্যবহার। উদাহরণস্বরূপ, কোরআনের প্রথম যে দুটি আয়াত নাযিল হয়েছিল, সূরা ইখলাস ও সূরা আলাকের অধ্যায় 96 আয়াত 1 ও 2,
ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
আরবি শব্দ ইকরা, এটার অর্থ হচ্ছে পড়া, আবৃত্তি করা বা ঘোষণা করা। আরবি শব্দরা প্রভু ছাড়াও এটাকে শাশ্বত একজন বোঝায়, এছাড়া সরবরাহকারী বোঝায়। আরবি শব্দ হালাকা আরো কিছু অর্থ আছে, সৃষ্টিগত ছাড়াও, এটা দিয়ে বোঝায় যা সৃষ্টি হয়েছে শূন্য থেকে। খালাকার অর্থ পরিকল্পনা করা, বিন্যাস করা, এটা দিয়ে নমনীয় করা বোঝায়। আরবি শব্দ আলাকা, এর অর্থ জমাট রক্ত, এটা বোঝায় আঠালো দ্রব্য, এটা বোঝায় যোগের মতো বস্তু। তো আমাকে যদি ঠিকভাবে অনুবাদ করতে হয়, শব্দটির অনুবাদ এমন হবে,
ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
করো, আবৃত্তি করো, ঘোষণা করো, তোমার প্রভু মহান দাতার নামে, যে তৈরি করেছে, পরিকল্পনা করেছে, নমনীয় করেছে।
খালাকাল ইনসানা মিন আলাক,
যে মানুষকে তৈরি করেছে আঠালো, যুগের মতো দ্রব্য হতে, জমাট রক্ত হতে। কঠিন, আরবি ভাষা অনেক সমৃদ্ধ। এ কারণে সংক্ষেপে বলা যায়, টেলিগ্রাফি মেসেজের মতো এতে অনেক শব্দে অন্তর্নিহিত থাকে। কোরআন পড়ার অনেকগুলো পন্থা আছে, একটি তাজাকফুরের কোরআন, যেটি হচ্ছে তদারকি অর্থ, আর একটি সাজাবুরের কোরআন, গভীর অর্থ সহ। আপনি যদি পবিত্র কোরআনের আরবি অংশটি পড়েন, 1000 বার পড়লেও আপনি ক্লান্ত হবেন না, যত পড়বেন তত মজা পাবেন। এবং এটা ছাড়াও যদি বিশ্লেষণ করেন, যে আরবি লিখতে অনেক কম জায়গা লাগে। উদাহরণস্বরূপ, যদি আমি লিখি মোহাম্মদ, মিম হা মিম দ, তানবিন ধর্মী চিহ্নগুলো বসে যাবে, উপরে এবং নিচে বসে যাবে। আমি মিম বর্ণ দুইবার ব্যবহার করছি শুধুমাত্র সাবদার জন্য। ইংরেজিতে লিখলে আমি লিখতে হতো এম ইউ এইচ ইউ এম এম ই ডি বা এম ও এইচ এ এম এম এ ডি। বিবেচনা করুন, সময় লাগছে, জায়গা লাগছে, কালি লাগছে, এবং যে শক্তি খরচ হয় তা অন্যান্য ভাষার চাইতে আরবি ভাষায় লিখলে মাত্র 1/3 খরচ হয়। কম জায়গা লাগে, কম শক্তি লাগে, কম কালি লাগে, কম সময় লাগে। এবং যেহেতু কোরআন আরবিতে অবতীর্ণ হয়েছে, তাই বলে বুঝায় না যে এটা পুরো বিশ্বের জন্য নয়, সব মানব জাতির। ধরুন এক ফ্রান্সের ডাক্তার, যে কিনা ফ্রেঞ্চ ভাষাতেই নির্দিষ্ট রোগের চিকিৎসা বের করলো, এর মানে এই না যে চিকিৎসা ইউএসএ বা ইন্ডিয়াতে ইউজ করা যাবে না, এটা ব্যবহারযোগ্য। কেউ যদি চিকিৎসাটি বিশ্লেষণ করতে চায়, তার ফ্রেঞ্চ ভাষা শেখা লাগবে এবং চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করা লাগবে, বা সে অনুবাদ করতে পারে। একইভাবে আরবি কোরআন সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ, এবং তার আরবিও পড়তে পারে অথবা তার অনুবাদও পড়তে পারে। আশা করি উত্তর পেয়েছেন।
প্রশ্নটি হচ্ছে, কেন কিছু মুসলমান বিসমিল্লার পরিবর্তে 7-8-6 লিখে, এটা কি ঠিক?
প্রশ্নটি হচ্ছে, কেন কিছু মুসলিম 7-8-6 লিখে বিসমিল্লাহ লেখে, এটা কি ঠিক? কিছু মুসলমান আছে বিশেষ কিছু আরবি বর্ণকে বিশেষ কিছু আরবি অঙ্ক দিয়ে চিহ্নিত করে, এবং এই মূল্যমানগুলো একত্রিত করলে আপনি একটি কাঠামো পাবেন। কিছু মানুষের কাছে তাই 7-8-6। আপনি যদি বায়ের মূল্যমান দেখেন বা সিন বিসমিল্লাহ, প্রতিটি বর্ণ বিসমিল্লার আমরা মূল্যমান যোগ করলে এটার মোট মান 7-8-6 দাঁড়ায়। একইভাবে কিছু লোক লেখেন 92 মোহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি তার নামের প্রতিটি অক্ষরে মানগুলো যোগ করি তাহলে দাঁড়ায় 92। এটা ঠিক না ভুল? আমি কোন সহিহ হাদিস খুঁজে পাইনি বা কোন কোরআনের আয়াতে যা এই সংক্ষেপের পদ্ধতিতে সম্মতি প্রকাশ করে। বেশ কিছু মুসলিম লোক আমার সাথে তর্ক করে বলে, দেখো যেহেতু আমরা আবি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারছি না দাওয়াত পত্রে বা পত্রে প্রথমে, সে কারণে আমরা এটা লিখি। আমি বলি আরবিতে লিখতে না পারলে অন্য হরফে লেখো।
বিসমিল্লাহির রহমানির BISMILL
সমস্যা নাই, অন্যথায় অনুবাদে লিখো। যদি কোনো ব্যক্তি আরবি বুঝতে না পারে সেটা বুঝবে পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু। এবং এই অসুস্থতা সংখ্যাবাচক বর্ণের প্রতি এটা বিশ্বের বিভিন্ন সমাজে আছে। কেউ বলে যে 13 নম্বর সংখ্যা অশুভ, সংখ্যা 666 প্রতি শয়তানের চিহ্ন। এই ভারত উপমহাদেশে আমরা 420 প্রত্নানুষের ক্ষেত্রে ব্যবহার করি। এই 420 নম্বরের কিছু যৌক্তিকতা বিষয় আছে, আমাদের অনেকে জানে না, যে কারণে আমরা কাউকে বারবার বলি যে লোক প্রতারণা করে সে 420, কারণ সে যদি গ্রেপ্তার হয় এবং সে যদি আইনের কাছে হস্তান্তর হয় ভারতীয় আইন মতে, তারা তাকে শাস্তি দিবে ভারতীয় পেনাল্টি কোড 420 দ্বারায়। ভারতীয় রাষ্ট্রীয় আইন 420 দ্বারায় তারা প্রতারককে শাস্তি দিবে, এ কারণে প্রতারককে আমরা 420 বলি। 420 দুর্ভাগ্যজনকভাবে যে সকল মুসলিম আমেরিকায় অভিবাসন করে এবং ইংল্যান্ডে, তারা ইংল্যান্ডের ডাকাতদের 420 বলে। সেখানে শুধুমাত্র তারা 420 বলে, মানুষ ঠিক করতে জানে না কিন্তু সমানে 420 বলে যাচ্ছে। কিন্তু আমি যদি এইসব রুদ্ধের সাথে একমত হই যে কিছু আরবি বর্ণের কিছু সংগত মান আছে, কিন্তু যুক্তির সাথে বলতে গেলে নির্দিষ্ট একটি সংখ্যা দেয়া, ওই শব্দের বর্ণগুলো যোগফল করা এবং এই সংক্ষেপ ব্যবহার করা অযৌক্তিক, কারণ একই সংখ্যা ব্যবহার হতে পারে অন্য শব্দে, কোনটা ভালো কোনটা বা খারাপ। উদাহরণস্বরূপ আমি যদি বলি ইংরেজি বর্ণ বি, এই সংখ্যাগত মান 1, এর হচ্ছে 7, এবং ধরুন ডি এর 4 যদি যোগ করেন হয় 12, 1 যোগ 4 যোগ 7 12, বি যোগ এ যোগ ডি 12। ধরুন আমি আবার ধরলাম জি, এর সংখ্যাগত মান 2, ও এর জন্য এটা 3 এবং ডি এর জন্য 4। আমরা যদি জি যোগ ও যোগ ও যোগ ডি ধরি তাহলে হয় 2 যোগ 3 যোগ 3 যোগ 4 সমান 12। তাহলে আমরা যদি 12 কে গুড় হিসেবে ব্যবহার করি তাহলে এটাতে বেডও বোঝায়। একইভাবে 7 আর 6 যদি যোগ করেন আরবি বর্ণের সংখ্যা মান, এটা যদি হয় 7 আর 6 তাহলে আরো অনেক শব্দ থাকবে এবং আরো অনেক বাক্য থাকবে যেগুলো যোগফল 7 আর 6 হবে, কিছু ভালো হবে কিছু খারাপ হবে। এ কারণে আমি কোন মুসলমানের সাথে একমত হই না 7 আর 6 কে বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষেপ হিসেবে লেখা বা অন্য কোন শব্দকে এইভাবে করা। আশা করি উত্তর পেয়েছে।
আমাদের হিন্দু ভাইয়ের সম্পূরক প্রশ্ন দিয়ে আমি আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠান শেষ করতে চাই। আমাদের হিন্দু ভাই বলেছে যে কোরআনে বলা আছে কাফেরদের মেরে ফেলো, তাই এটা নিষিদ্ধ করা উচিত। এই কতল করার পটভূমি সম্পর্কে আপনি কি কিছু ব্যাখ্যা করবেন? কিতাল অল কাফির উদ্ধৃতি সূরা তাওবা।
ভাই অমুসলিম ভাই প্রশ্ন করেছেন, তিনি সূরা তাওবা থেকে উদ্ধৃতি দিয়েছেন যে কোরআন বলেছে কাফেরদের কেটে ফেলো, মেরে ফেলো, তাদের নিষিদ্ধ করো। ব্যাখ্যা করতে হবে ভাই, সূরা তাওবার যে আয়াতটি উদ্ধৃতি দিয়েছেন তা হচ্ছে সূরা তাওবার অধ্যায় 9 আয়াত 5। আমরা বলি যে যেখানে তুমি কাফেরদের পাবে, কাফের বা অমুসলিম, তাদেরকে মেরে ফেলো। এই আয়াতের উদ্ধৃতি প্রায় দেয়া হয় ইসলামের বিভিন্ন সমালোচকরা দেয়, অরুণশরী বা তসিমা রাসিমের মতো লোকেরা, তারা বলে ইসলাম জীবনের উগ্রপন্থা, তারা বলে যেখানে কাফের পাবে মেরে ফেলো, ব্র্যাকেটে হিন্দু থাকে, বুঝাতে চায় কোরআনে বলে যেখানে হিন্দু পাবে মেরে ফেলো। তারা সেই লোক যারা বিভ্রান্ত তৈরি করে, বিভ্রান্তি। যদি বিশ্লেষণ করেন, যদি ধরেন ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধ হচ্ছে, আমেরিকার আর্মি জেনারেল বা আমেরিকার প্রেসিডেন্ট বলবেন যুদ্ধক্ষেত্রে সৈন্যদের যেখানে তোমরা ভিয়েতনামি পাবে মেরে ফেল। কিন্তু স্বাভাবিকভাবেই আমেরিকার আর্মি জেনারেল যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ তাকে দিতেই হবে, তা তো বলতেই হবে। কিন্তু আজকে ওই ঘটনার এতগুলো বছর পরে যদি আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার আর্মি জেনারেল বলে যে যেখানে ভিয়েতনামি পাবে মেরে ফেল, তাহলে এটা হবে কসাইয়ের মতো, এটা পূর্বসূত্র ছাড়া। এ আয়াতের পূর্বসূত্র বের করতে হলে আমাদের 1 নম্বর আয়াত পড়তে হবে। একবার এক শান্তি চুক্তি ছিল মক্কার কাফের মুর্শিদদের সাথে মুসলমানদের,
এই শান্তি চুক্তি একতরফাভাবে ভাঙা হয়েছিল মক্কার মুশরিকদের দ্বারা, মক্কার কাফেরদের দ্বারা। এবং ওই সময় আল্লাহ ইয়াত নাজিল করেন যে আমরা তোমাদের সময় দিচ্ছি 4 মাস, অন্যথায় আমি যুদ্ধ ঘোষণা করছি। 4 নম্বর আয়াতে আছে। 5ম আয়াত বলে যে এখানে মুসলিমদেরকে বলা হয় যেখানে কাফের পাবে মেরে ফেলো। এটা হচ্ছে পুরোটা সংক্ষেপ। যুদ্ধ খাচ্ছে এই মুশরিকরা ঘর থেকে বের করে দেয়। এই মুশরিকরা আয়াত লুকাচ্ছে, এরাই মুসলমানদেরকে ঘর থেকে বের করে দেয়। এই মুশরিকরাই আজকে শান্তি চুক্তি ভাঙছে। যুদ্ধ খাচ্ছে ভয় পেও না, যুদ্ধ করো মেরে ফেলো। এবং আয়াত নম্বর 5-এর পরে আরুন শরী তার বই ওয়ার্ড অফ ফাতোয়ায় 7 নম্বর আয়াতের কথা বলেছে। যে কোনো বুদ্ধিমান লোক বুঝতে পারবে 6 নম্বর আয়াত নেই কেন, কারণ 6 নম্বর আয়াত উত্তরটি দেয়। আয়াত নং 6 বলে এই কাফের এবং মুশরিকদের যে কেউ যদি আশ্রয় চায় তবে তা দাও। কোরআন এখানে থামেনি, কোরআন বলেছে নিরাপত্তার সাথে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। কোরআন কখনোই বলেনি যে এই মুশরিকদের কেউ, এই শত্রুদের যারা আশ্রয় চায় তাদের শুধুমাত্র ছেড়ে দাও। কোরআন বলেছে নিরাপত্তার সাথে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাও। আমাকে বলুন আজকের কোন আর্মি জেনারেল যার এত করুণা থাকবে, এত দয়া থাকবে, সর্বোচ্চ শ্রেতা সৈন্যকে বলবে যে যদি কোনো শত্রু যেতে চায় যেতে দাও। কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুকে নিরাপত্তার সাথে নিরাপদ জায়গায় নাও। কোরআন বলে কাফেরদের শুধু ছেড়ে দিও না, তাদেরকে নিরাপত্তার সাথে নিরাপদ জায়গায় নিয়ে যাও যাতে তারা আল্লাহর বার্তা শুনতে পারে। যখন যুদ্ধক্ষেত্রে ছিল এর পূর্বসূত্র ছিল যুদ্ধক্ষেত্রে ভয় পেও না, তোমরা তাদেরকে খুঁজে বের করো যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। যারা যুদ্ধ করছে তাদের সাথে যুদ্ধ করো, যারা আশ্রয় চাচ্ছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাও। তাই ইসলাম আলহামদুলিল্লাহ ইহা সামাজিক বিদ্ধতাকে উৎসাহ দেয়। যেগুলো সংগঠন আছে ইউএনও, হিউম্যান রাইটস, যেগুলোর কথা আপনারা বলেন, যা কোরআন 400 বছর আগে বলে এসেছে। আজ হিউম্যান রাইটস এবং ওমেন রাইটস এবং আরো অনেক সংগঠন বলতে থাকে শান্তি শান্তি শান্তি, এই সবই কোরআন থেকে এসেছে। যেহেতু এটা এমন বই থেকে এসেছে যা মুসলিমদের তারা তা বলে না, তারা তো উদ্ধৃতি দেয় না। আজকে সারা বিশ্ব যে কথা বলছে যেভাবে হিউম্যান রাইটস কাজ করে, যা বর্ণ গোত্র এগুলো নিয়ে বিভাজন ঠিক নয়, লিঙ্গ ইত্যাদি, কোরআন ইতিমধ্যে তা বলেছে 400 বছর আগে। এটাকে বাতিল করা ঠিক না, এটাকে জনপ্রিয়তা শিখরে নেওয়া উচিত এবং অনুবাদ করা উচিত পৃথিবীর প্রতিটি ভাষায় এবং বিতরণ করা উচিত বিনামূল্যে।
আমি মহান আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা এই অনুষ্ঠান আজকে সুন্দর মতো শেষ করতে পেরেছি। আরএফ এর পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ, ধন্যবাদ ভাই ও বোনদের যারা উপস্থিত, তাদের অসম্ভব ধৈর্য এবং আগ্রহের জন্য আমরা আরও ধন্যবাদ জানাই ভিডিও ধারণের সব কলাকুশলীদের, বিশেষ করে ইউএসএর 20th Century ফক্স স্টুডিওকে, যারা এই অনুষ্ঠানকে ধারণ করেছে যাতে করে লাখো লোক দেখতে পারে। সব শেষে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমার স্বেচ্ছাসেবক বাহিনীকে এবং আয়োজকদের যারা আমার সাথে আছে এবং বাইরে বসে অনুষ্ঠানটি দেখছে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে তাদের অত্যন্ত সুহৃদ সহযোগিতার জন্য আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে ডক্টর জাকির নায়কের পরবর্তী বক্তৃতায়। ধন্যবাদ।